This track was downloaded from FusionBD.com.
The Echo presents Glasha.
শুনছেন এবিসি রেডিও FM 89.2। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আপনার সাথে আছি আমি আরজি শর্মিন। আর শুরু হয়েছে এয়ারটেল প্রেজেন্টস কুয়াশা। আর শুরুতে জানিয়ে দিচ্ছি, এয়ারটেলের বন্ধ কানেকশনে 19 টাকা রিচার্জ করলে আছে মজার সব অফার। অন করলে আধা পয়সা সেকেন্ড রেট এয়ারটেল, আর তার সাথে থাকছে 3 GB ফ্রি ইন্টারনেট, ফ্রি টুইটার আর উইকিপিডিয়া। আর এই অফারটি পাবেন কিনা জানতে হলে আপনাকে ডায়াল করতে হবে *222*#। আরও জানতে ভিজিট করতে পারেন facebook.com/airtelbaje। বন্ধুরা, প্রতিবারের মতন এবার রয়েছে আমাদের প্রথম ঘন্টার গল্প, চমৎকার গল্প রয়েছে, এবং দ্বিতীয় ঘন্টা রয়েছে আজকে কুয়াশার স্পেশাল এপিসোড ঈদ উপলক্ষে। তো প্রথম ঘন্টার কথাই বলি, প্রথম ঘন্টার যে গল্পটি রয়েছে সেই গল্পটির নাম হচ্ছে মামা বাড়ি। যে লেখকের নাম, তার আসল নাম হচ্ছে বা মূল নাম হচ্ছে অখিল নিয়োগী, কিন্তু তিনি ছদ্ম নামে যে নামটিতে লিখতেন এই গল্পের সঙ্গে তিনি সেই নামটি ব্যবহার করেছেন। তার তিনি ছদ্ম নাম ব্যবহার করতেন স্বপন বড়ো নামে। আর পরে শোনাচ্ছে সেতু, গল্পের প্রথম পর্বটি শুনব এখন, আর তারপরে ছোট্ট একটা বিরতি নিয়ে চলে যাব সরাসরি পরের পর্বে। তারপরে আবারও ফিরছি শারমিন, আর আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশা। আমাকে লিখবার ঠিকানা জানিয়ে দিয়ে যে কোনো মোবাইল থেকে 2221, নিয়মটা বলে দিচ্ছি, আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বিসি লিখে স্পেস দিয়ে যেটা লিখতে চাইছেন সেটা লিখে আপনার নাম সহ পাঠিয়ে দেবেন। 2221 এই নাম্বারের সঙ্গেই থাকবেন।
অভিরাম এইবার প্রবেশিকা পরীক্ষা দিয়েছে, কিন্তু এত বয়স পর্যন্ত তার মামা বাড়ি দেখবার সুযোগ ঘটেনি। একেবারে খাস কলকাতার ছেলে সে, আর মামা বাড়ি একেবারে অজপাড়া গায়ে। পশ্চিমবাংলার ছোট একটা রেল স্টেশনে নেমে 12 মাইল গরুর গাড়িতে গেলে তবে মেলে মাথা ভাঙা গা। এককালে এই গায়ে বহু জমিদারের বাস ছিল, আর সবাই নাকি জমিদারি করেছিল ডাকাতি করে। অবশ্য আজকের দিনে এটা নিতান্তই গল্প কথা। পরীক্ষা দিয়ে অভিরাম তার মাকে ধরে বসল, এবার সে মামা বাড়ি দেখবেই, পড়াশোনার ক্ষতি হবে, আগে ছিল এই আপত্তি, এখন আর সে কথা টিকল না। তাই মা বাবা আর কাকাদের পায়ের ধুলো নিয়ে সে একদিন বেরিয়ে পড়ল তার মামা বাড়ি মাথা ভাঙা গায়ের উদ্দেশ্যে। মাথা ভাঙা গায়ে তার মামা বাড়ির এককালে খুব হাক ডাক ছিল জমিদার বাড়ি বলে। এখন বাড়ির লোকজন সব মরতে মরতে এসে দাঁড়িয়েছে ছোট মামা আর ছোট মামিতে, তাদের দুজনেরই অনেক বয়স হয়েছে, ছেলেপুলের কোনো বালাই নেই। বিরাট 3 মহলা বাড়িতে 2টি প্রাণী কোনো রকমে দিন গুজরান করে। রওনা হবার আগে অভিরামের বাবা তার ছোট মামার নামে টেলি করে দিয়েছিলেন, তাই আশা ছিল স্টেশনে গরুর গাড়ি থাকবে, ছোট লাইন, ছোট গাড়ি, আর সেদিন ভিড়ও বেশি ছিল না ওদের গাড়িতে। কয়েকটি বুড়ো গোছের লোক পোটলা পুটলি নিয়ে কাছাকাছি স্টেশনগুলিতে নেমে গেল, বাকি রইলেন একটি ভদ্রলোক। বয়সে অভিরামের চেয়ে বেশ বড়, ক্রমাগত বিড়ি ফুঁকছেন আর ধুলছেন। গাড়িতে একমাত্র অভিরামকে দেখে আস্তে আস্তে বেশ আলাপ জমিয়ে ফেললেন তিনি। শুধালেন,
তো খোকা বাবু কোথায় চলেছ তুমি?
আমি খোকা বাবু নই, আমার নাম শ্রী অভিরাম চট্টোপাধ্যায়।
বেশ বেশ, তা অভিরাম বাবু কতদূর যাওয়া হবে শুনি?
যাবো আমার মামা বাড়ি মাথা ভাঙা। ভদ্রলোক এবার কৌতূহলী হয়ে তাকালেন,
মাথা ভাঙা? আমিও তো মাথা ভাঙা যাচ্ছি, কোন বাড়িতে যাবে তুমি?
জিজ্ঞেস করলেন ভদ্রলোক। অভিরাম এবার নড়ে চড়ে বসল। তাহলে মামা বাড়ির গায়ের একজন লোক পাওয়া গেল, জবাব দিল, আমার ছোট মামার নাম শ্রী শক্তিসুন্দর চক্রবর্তী। মনে হলো নামটা শুনেই ভদ্রলোক চমকে উঠলেন, তারপর মুখের ভাবটা চট করে বদলে নিয়ে বললেন,
ও তা চকত্তির বাড়ি যাচ্ছ তুমি, বেশ বেশ, কিন্তু তোমার মা ওখানে যেতে বারণ করেননি?
অভিরাম হেসে ফেলল, জবাব দিল, বারে মামা বাড়ি যেতে বারণ করবেন কেন? ম্যাট্রিক পরীক্ষা হয়ে গেছে, কিছুদিন মামা বাড়ি থেকে আসবো, একটা নতুন জায়গাও দেখা হবে। ভদ্রলোক চোখ বুঝে বিড়ি টানতে টানতে মাথা নেড়ে আপন মনেই যেন বললেন,
থাকতে পারো, সে তো ভালো কথা।
ভদ্রলোকের কথাবার্তা অভিরামের আদৌ ভালো লাগল না। মামা বাড়ি কে না থাকতে পারে, ওর বন্ধু বান্ধবের কাছে কত তাদের মামা বাড়ির গল্প শুনেছে, সেখানে কত আদর যত্ন, কত মজা। নিশ্চয়ই তার ছোট মামার সঙ্গে ভদ্রলোকের ঝগড়া আছে, নইলে এমন কথা কেউ বলে নাকি। ট্রেন চলতে থাকা কালে এক পশলা বৃষ্টি হয়ে গেল। ভদ্রলোক বললেন,
না ভোগালে দেখছি, সারা রাস্তা কাদা ভেঙে বাড়ি যেতে হবে।
অভিরাম বলল, আমার জন্য গরুর গাড়ি আসবে মামা বাড়ি থেকে, আপনি তাতেও যেতে পারেন। এই সংবাদে ভদ্রলোক ভারী খুশি হয়ে উঠলেন, বললেন,
তাহলে তো খুবই ভালো।
অভিরাম মনে মনে হাসল, এইবার নিশ্চয়ই লোকটা তার মামা বাড়ির নিন্দে করবে না, কেমন জব্দ। মাথা ভাঙা স্টেশনে যখন গাড়ি এসে পৌঁছলো তখন বেশ রাত হয়ে গেছে। স্টেশন থেকে বেরোতেই চষা ভিজে মাটির গন্ধ ঠান্ডা বাতাসে পাওয়া গেল। দুই পাশের ঝোপঝাড় জঙ্গলে রাশি রাশি জোনাকি যেন পথ খুঁজে বেড়াচ্ছে লণ্ঠন দুধে। কিন্তু কোথায় মামা বাড়ির গরুর গাড়ি? ভদ্রলোকে উৎসাহিত হয়ে আড্ডা শুরু করলেন। অন্ধকারে খুলে রাখা এখানে গরুর গাড়ির ভেতর থেকে একজন মুসলমান চাষি বেরিয়ে এলো। তার দিকে তাকিয়ে মনে হল সে যেন এ যুগের মানুষ নয়। কত যে তার বয়স হয়েছে ঠাউর করে বলা শক্ত। চোখের ভ্রুগুলি কুচকে গেছে, মাথার সব চুল সাদা। ট্রেনের ভদ্রলোক তাকে দেখতে পেয়ে বললেন,
এই যে তুফান, তুমি গাড়ি নিয়ে এসেছো নাকি?
তুফান কোনো জবাব দিল না। গাড়ির ভেতরে মুখ গুজে একটা দিবে জ্বালিয়ে গাড়ির তলায় ঝুলিয়ে দিল। তারপর আপন মনে বলল,
জল এসে পড়েছিল, কখন যে ঘুমিয়ে গেছি টেরও পাইনি।
তারপর অভিরামের কাছে এসে শুধল,
এই বুঝি আমাদের দিদিমণির ছেলে, রাজপুত্রের মতো ছেলে হয়েছি দেখছি, বেশি বলতে থাকো।
হঠাৎ অন্যদিকে মুখ ফিরিয়ে নিজেকে যেন জিজ্ঞেস করল,
তাই বন বাজারে বেড়াতে আসা কেন, দুনিয়া কি আর জায়গা ছিল না নাকি?
অভিরামের ভারী মজা লাগে এই পাড়াগের লোকদের কথা শুনে। ওদের না হয় গা ভালো লাগে না, কিন্তু শহরে যেন চিরকাল থাকে, গ্রাম তাদের পক্ষে নিশ্চয়ই নতুন জায়গা। আর মামা বাড়িতে বেড়াতে আসতে কে না চায় বলো? তবে কি ছোট মামা ভারী কৃপণ, নইলে সকলের মুখেই এই একই রকম কথা কেন? আচ্ছা দেখাই যাক না কৃপণতার নমুনাটা, ফিরে গিয়ে মাকে খুব খেপানো যাবে তাহলে। গাড়ি চলার সঙ্গে সঙ্গে তুফানের মুখের কামাই নেই, মামা বাড়ির সেকালের গল্প বলে চলছে অনর্গল।
তিন মহলা বাড়ি, লোকজন গম গম করতো, হেতা 12 মাসে 13 পার্বণ, দোল দুর্গোৎসব ঘটা করে হতো, বুঝছো, হিন্দু মুসলমান প্রজা সব একসঙ্গে প্রসত্তিত। চক্করতে বাড়িতে এসে নিত্য নতুন যাত্রা, পাঁচালি কীর্তন খ্যামটা আর সে বাইনাচ লেগেই থাকত। 10 টাকায় লোক হুমড়ি খেয়ে পড়তো এই বাড়িতে। এই তিন মহলা বাড়ির সঙ্গে বুঝছো পুকুরি ছিল 5টা, বাইরে 3টা আর অন্তরে 2টো। আত্মীয় স্বজন অতীত ফকির কারোর কামাই নেই।
তুফান এই বাড়িতে ঢুকেছিল 14 বছর বয়সে লাঠিয়াল হিসেবে। আজও সে চক্কুতি বাড়ির মায়া কাটতে পারেনি, গরুর গাড়ি চালায়, ধানি জমি থেকে ধান বই নিয়ে আসে, পুকুরগুলোর মাছ বিক্রির ব্যবস্থা করে। এইভাবেই দিন চলে যাচ্ছে একরকম করে। অভিরামের মাকে সে কোলে গাখে করে মানুষ করেছে, তারও 3 কোলে কেউ নেই, ছোটবাবুরও কোনো ছেলেপুলে হলো না, তাই কেউ কাউকে ছাড়তে পারে না। জীবনের শেষ দিন পর্যন্ত এইভাবেই বোধ করি চলবে। ভদ্রলোক খানিকটা আগেই নেমে গিয়েছিলেন। সারাটা পথ তিনি বিশেষ কোনো কথাই বলেননি, আর অভিরাম চোখ দুটি বড় বড় করে কেবলই তুফানের কথা গিলছে আর ক্রমাগত হুঁ হুঁ দিয়ে গেছে। অবশেষে গাড়ি এসে ঢুকলো চক্র তিওয়ারির বাইরের মহলের প্রাঙ্গণে। চারদিকে যে নকশা কাটা লোহার রেলিং ছিল ভেঙে খসে পড়েছে। বিরাট বাড়িটাকে রূপকথার গল্পের নিঝুম পুরী বলে মনে হচ্ছে। তিন মহলা বাড়ির একেবারে শেষ প্রান্তে ছোট মামা মামি থাকেন। বহু উঠোন আর অনেক ভাঙা দরজা পেরিয়ে সেখানে পৌঁছতে হবে। ওদের ঢুকবার সঙ্গে সঙ্গে কতগুলো বাদুর ডানা ঝটপট করে উড়ে গেল। চামচিকের দল ভাঙা কার্নিশের পাশে পাখা ঝাপটাতে লাগলো। তুফানের পেছন পেছন অভিরাম চোখ ভরা কৌতূহল আর মন ভরা স্বপ্ন নিয়ে এগিয়ে চলে। এই তার মামা বাড়ি। একদিন এখানে হাজার হাজার ঝাড় লণ্ঠন জ্বলে উঠত। যাত্রা গানে পাঁচালির পদে কীর্তনের করতালে মুখরিত হয়ে উঠত। আর আজ শুধু একটা বিরাট ঐতিহাসিক ধ্বংসস্তূপ ছাড়া সে কিছুই মনে করতে পারছে না। ইতিহাসের ছাত্র অভিরাম এইভাবে কত বিরাট রাজ্য ধ্বংস হয়ে গেছে সেই কথাই তার মনে ছায়াছবির মতো ভেসে উঠছে। ছোট মামা ছোট মামি অত রাত পর্যন্ত তার আগমন আসায় লণ্ঠন জ্বালিয়ে বসেছিলেন, বলে এ বাড়িতে সন্ধ্যের পর কেউ না কেউ আর জেগে থাকে না। বেলাবেলি যা হোক খাওয়া দাওয়ার পালা চুকিয়ে পিদিম নিভিয়ে শয্যায় আশ্রয় নেয়। মামা মামির দিকে তাকিয়ে অভিরামের মনে হল ওরা যেন নিঝুমপুরের মানুষ, এই মাত্র যেন ওদের দুজনকার দেহে প্রাণ ফিরে এসেছে। দেহে কারোর এতটুকু রক্ত নেই, বিছানায় চুপচাপ শুয়ে থাকলেই ওদের যেন মানায় ভালো, কথা যদি আদৌ না বলতে হয় শুধু ইশারার ইঙ্গিতে কাজ চলে যায় তবেই যেন বেঁচে যান ওরা। অভিরামের দেহ মন খুবই ক্লান্ত ছিল। বেশি কথা বলবার ইচ্ছে যেন তারও নেই, কিছু খেয়ে নিয়ে বিছানায় গা গুড়িয়ে দিতে চাইছে। ছোট মামি নিঃশব্দে খাবারের ঢাকনিটা খুলে একটা আসন পেতে দিলেন। সত্যি প্রচুর আয়োজন করে রেখেছেন মামি, নিজেদের ক্ষেতের ধানের সরু চালের ভাত, পুকুরের মাছ, মাছের মুড়ো, ছানার ডালনা, নিজেদের গোয়ালের গরুর দুধের সুন্দর পায়েস, ঘরে পাতা দই সন্দেশ সব রেখে মামিমার নিজের হাতে তৈরি। খেতে খেতে অভিরাম ভাবতে লাগলো এমন সব টাটকা খাবার খেয়েও মামা মামির চেহারা রক্তশূন্য কেন? এই বাড়িটা কি রক্তচোষা বাদুরের মতো ওদের দেহের সব রক্ত শুষে নেয়? নিঝুম থামথামে বিরাট তে মহলা বাড়ি। মামা মামি যদি কিছু না বলেন তবে তুফানের কাছ থেকে এই বাড়ির সব গল্প সে শুনে নেবে। আজ রাত্রিরে বেশ খানিকটা ঘুম তার দরকার। ছোট মামা একবার শুধু বললেন,
আমাদের ঘরেই অভির একটা বিছানা করে দাও, অনেক রাত হয়েছে।
অভিরাম মাথা নেড়ে আপত্তি জানিয়ে বলল, না না এক ঘরে তিনজনে থাকবার কি দরকার, ওই তো দোতলার ঘরগুলি খালি পড়ে আছে, তারই একটা তো আমি বিছানা পেতে নেব, খান খোলা হাওয়া না হলে আমার আবার ঘুম আসে না। ছোট মামা আর ছোট মামি এমন ভাবে পরস্পরের মুখের দিকে তাকালেন যে এইরকম অদ্ভুত কথা তারা কখনোই শোনেননি। ছোট মামা আবার মৃদু আপত্তি তুললেন,
ওপরে একা থাকবার দরকার কি, আমাদের সঙ্গে এক ঘর শুনেই তো হয় নাকি।
কিন্তু অভিরাম কোনো কথাই শুনল না, খিদের মুখে প্রচুর খেয়ে নিয়েছিল সে। এখন খোলা হাওয়ায় হাত পা ছড়িয়ে গা গড়িয়ে দিতে পারলে বাঁচে। মামা মামির আপত্তি বিশেষ কানে না তুলে দোতলার একটা দক্ষিণ খোলা ঘরে শোয়ার ব্যবস্থা করে নিল অভিরাম। নিচ থেকে এক একবার দমকা হাওয়ায় রজনীগন্ধার মিষ্টি গন্ধ ভেসে আসছিল। জালনার তলাতেই বোধ করি ফুলের বাগান, অন্ধকারে কিছু চোখে পড়ে না, শুধু মাথার উপরকার আকাশে অসংখ্য তারাদল ঝিকিমিকি করতে থাকে। কালপুরুষ একদিকে ঢলে পড়েছে, রাত্রি গভীর, রজনীগন্ধার গন্ধ মাখানো মিষ্টি হাওয়াটি মায়ের ঘুম পাড়ানি গানের মতো অতি সহজেই অভিরামকে ঘুম পাড়িয়ে দেয়। ঘুমের ভেতর একটা মৃদু অথচ স্পষ্ট গানের কলি শুনে অভিরামের তন্দ্রা কেটে গেল। ঘুমটা ভাঙলেও চট করে সে তাকাতে পারল না। তার পাশের ঘর থেকে গানটা ভেসে আসছে। হঠাৎ চোখ মেলে তাকিয়ে দেখল তার ঘর আর পাশের ঘরের মধ্যে যে বড় দরজাটা বন্ধ ছিল সেটা একেবারেই খোলা। তারই ভেতর দিয়ে মৃদু আলোকে চোখে পড়ছে একটি মহিলা প্রকাণ্ড একখানে আয়নার সামনে দাঁড়িয়ে গুনগুন করে গান গাইছেন আর চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছেন। এ বাড়িতে ছোট মামা আর মামি ছাড়া কেউ থাকে না, এই কথাই সে জানত। হয়তো ছোট মামির কোনো আত্মীয় এসেছেন হালে, তাহলে তো উপরে এসে শোয়া ঠিক হয়নি। বিছানা থেকে সে উঠবে কিনা এই কথা যখন সে ভাবছিল তখন হঠাৎ তার খেয়াল হল শোবার সময় তো কোনো আলো জ্বালা ছিল না। ঘরের ভেতর একটা মৃদু আলো দেখা যাচ্ছে কিন্তু কোথাও লণ্ঠন কিংবা পিদিম নেই। এই অদেখা আলোর উৎস কোথায়? এই কথা যখন সে চিন্তা করছিল সেই সময় খুব উঁচু থেকে একটা বেলোয়ারি ঝাড় লণ্ঠন সশব্দে ভেঙে পড়লে যেমন শব্দ হয় সেই জাতীয় একটা আওয়াজের চমকে উঠে পাশের ঘরের দিকে তাকাতেই অভিরাম শিউরে উঠল। সেই মহিলাটি হঠাৎ ফিরে তাকিয়েছেন, দেখতে এত সুন্দরী কিন্তু মাথা থেকে শুরু করে চোখের ভ্রু পর্যন্ত কে যেন দায়ের কোপে কেটে ফেলেছে। ফিনকে দিয়ে রক্ত পড়ছে। তার দিকে তাকিয়ে মহিলাটি খিলখিল করে হেসে উঠল। সেই হাসি শুনে মনে হল বরফের মতো ঠান্ডা জলে সে যেন তলিয়ে যাচ্ছে, নিঃশ্বাস নেবার ক্ষমতা পর্যন্ত তার নেই। যখন জ্ঞান হল তাকিয়ে দেখল ঘর আগের মতোই অন্ধকার, তবুও চারদিকে ফিসফিস কথাবার্তা শব্দ, এপাশে ওপাশে নিঃশব্দ পদক্ষেপ, অনেক লোক এদিক ওদিক যাতায়াত করছে, ইশারা ইঙ্গিতে কি সব কথা বলছে সব অনুভব করা যাচ্ছে কিন্তু কাউকে চোখে দেখা যাচ্ছে না। অভিরামের ইচ্ছে হলো বিছানা ছেড়ে উঠে নিচে চলে যাবে কিন্তু তার সমস্ত দেহটা যেন বিছানার সঙ্গে আটকে গেছে, হাত নাড়বার পর্যন্ত ক্ষমতা তার নেই। ঘাড় ও পিঠের পাশ দিয়ে কলকল করে ঘাম ছুটছে কিন্তু পাশ ফিরবার কিংবা মুছে নেবার ক্ষমতা তার লোপ পেয়েছে। হঠাৎ পাশের ঘরের দিকে তার চোখ পড়ল, আবার সেই মৃদু আলো, কয়েকটি ভদ্রলোক খেতে বসেছেন, দেখে মনে হয় খুব বড় লোক, হাতে আংটি ঝকঝক করছে, গলায় সোনার চেইন, কোকড়া চুল গৌরবর্ণ, দামি ধুতি জামা পরনে, নানা রকম খাদ্যের আয়োজন করা হয়েছে, থালার পাশে সারি সারি বাটি। হঠাৎ দেখা গেল ভদ্রলোকদের পেছনে ধা, তরোয়াল আর লাঠি হাতে দুশ্মন চেহারার কতগুলো সন্ডা লোক উঁকি ঝুঁকি মারছে। পর মুহূর্তেই বুক ফাটা চিৎকার শোনা গেল, বাঁচাও বাঁচাও খুন! অভিরামের উঠবার ক্ষমতা নেই, তবু দুই চোখ বিস্ফোরিত করে দেখল জম দুটের মতো সন্ডা লোকগুলি ভদ্রলোকদের উপর ঝাঁপিয়ে পড়ল। লাল রক্তে থালার ভাত রাঙা হয়ে গেল, সোনার গয়নাগুলি কারাকারি করে তারা ছিনিয়ে নিতে লাগল। বুক ফাটা চিৎকার আর শয়তানের অট্টহাসি সেই তেতলা বাড়ির এপাশ থেকে ওপাশ অবধি কম্পন জাগিয়ে তুলল। কোথায় যেন একটা কালো বেড়াল বিকট কণ্ঠে ম্যাও ম্যাও করে ডাকতে লাগলো। অভিরামের আর কিছু মনে নেই। সূচিভেদ্য অন্ধকারের মধ্যে আবার সে তলিয়ে গেল। কার যেন একটা গরম দীর্ঘ নিঃশ্বাস কানের পাশ দিয়ে ঘাড়ে এসে লাগছে। প্রথমটা অভিরাম ঠিক ঠাহর করতে পারেনি, মনে হয়েছে অতিরিক্ত গরমে সে কেবলই হাঁসফাঁস করছে। রাত্রে বেশি খেলে পেট গরম হয়ে দুঃস্বপ্ন দেখে বারে বারে ঘুম ভেঙে যায়। একে নতুন জায়গা, তার উপর ছোট মামির আদরে খাওয়া হয়েছে প্রচুর, সে হয়তো ক্রমাগত দুঃস্বপ্ন দেখে জেগে উঠছে। কাল মামিকে বলতে হবে, রাত্রে এত খাওয়ার আয়োজন করলে চলবে না। বালিশটা আঁকড়ে ধরে আবারও পাশ ফিরে শুয়ে ঘুমের আরাধনা করতে লাগলো সে। হঠাৎ পুরনো বাড়ির চামচিকে গুলো অবধি ভয় পেয়ে উঠল কেন? ওরা কার্নিশের কোণে কোণে আলমারির কাছে বড় বড় ছবির আশেপাশে কেবলই ডানা ঝাপড়াতে লাগলো। কি যেন একটা অশুভ ইঙ্গিত পেয়েছে ওরা। এমন অনেকগুলি প্রাণী তেমহলা বাড়ির আধারে জেগে উঠেছে যাদের অস্তিত্ব ওরা অনুভব করতে পারছে কিন্তু তাদের চোখে দেখা যায় না। জানালার পাশেই কি গাছের একটা মরা ডাল হাওয়ায় দুলছে। একটা কালো পেঁচা এমন একটা বিকট সুরে চিৎকার করে উঠল যে কাউকে ডাকবার ক্ষমতা পর্যন্ত অভিরামের লোক পেয়ে গেল। অনেকক্ষণ ধরে সে ভাবছে, উঠে নিচে ছোট মামার ঘরে এবার সত্যি চলে যাবে, কিন্তু চেষ্টা করে দেখলো সে ক্ষমতা তার নেই। কে যেন তার দেহে স্ক্রু এঁটে দিয়েছে। এখান থেকে নড়বার শক্তি সে হারিয়েছে, এই জন্যই কি তার মামা মামি এ বাড়ি ছেড়ে চলে যেতে পারছে না? কোন কায়াহীন কি তাদের দেহের রক্ত শুষে নিচ্ছে রোজ রাত্রিতে? না না, আজকের যুগের ছেলে সে, এইসব আজগুবি ভূতের গল্প সে কিছুতেই বিশ্বাস করতে পারে না। সকালবেলা স্নান সেরে ভালো করে মাথা ঠান্ডা করতে হবে, আবারও পাশ ফিরে শুয়ে অভিরাম কিন্তু সেই গরম নিঃশ্বাস আবার ঘাড়ের উপর অনুভব করে। মরিয়া হয়ে সে চোখ মেলে তাকাল, দেখল আপাদমস্তক সাদা থান পরা একটি মহিলা তার শিয়র থেকে নিঃশব্দে উঠে দাঁড়ালেন। এরপর তাকে হাতছানি দিয়ে ডাকলেন। অভিরাম বিস্ময় অনুভব করল, খানিকক্ষণ আগেও তার যে দেহ পাথরের মতো অসার হয়ে পড়েছিল তা এখন উঠে বসেছে। অন্ধকারের মাঝখান থেকে আবার সেই হাতছানি অস্পষ্ট ভাবে ফুটে উঠল। সে উঠে দাঁড়াল, তারপর সেই ইঙ্গিতকে অনুসরণ করে দোতলার সিঁড়ি দিয়ে নামতে লাগল। যাকে ভালো করে চোখে দেখা যায় না, মুখ যার অদৃশ্য, তার আকর্ষণ যে এমন দুনির্বার হতে পারে সে কথা অভিরামের হৃদয়ঙ্গম করবার ক্ষমতা নেই। সে শুধুই চলেছে, ভাঙা দরজার পর দরজা অতিক্রম করে মহলের পর মহল পেছনে ফেলে একেবারে ডান দিককার বাগানে এসে উপস্থিত হল। দূরে আবার সেই সাদা থান পরা অশরীরীর হাতখানি। সে ইশারা করে একটা জীর্ণ প্রায় কুয়োর মধ্যে তরতর করে নেমে গেল। অভিরাম মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে চলল। একটা আশেওড়া গাছ কুয়োর ওপরটা তার ঝাপড়া ডালপালা দিয়ে ঢেকে রেখেছে। কিসের প্রবল টানে সে স্রোতের কুটোর মতো সেই দিকে ভেসে চলল। কুয়োর মধ্যে ঝাঁপিয়ে পড়তে হবে তাকে। মনে হচ্ছে ওইখানে গেলে দেহ শীতল হবে। অস্ফুট কণ্ঠে সে বলল, যাই 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 যাই। ভাঙা কুয়োর পারে এসে দাঁড়িয়েছে অভিরাম। এত অন্ধকার, তবু কুয়োর ভেতর থেকে সেই হাতছানি চোখে পড়ছে। লাফিয়ে পড়তে যাবে এমন সময় দূর থেকে চিৎকার শোনা গেল,
ভূতাবাবু পালাও
পালাও। তুফান ডাকছে তার কুড়ে ঘরের দাওয়া থেকে। তিন মহলা দালানে শেষ হয়ে না, বাইরে কুড়ে তৈরি করে থাকে। নিচে সেই শীতল হাতছানি, আর দূর থেকে তুফানের চিৎকার। হঠাৎ তন্দ্রা ছুটে গেল অভিরামে। তাই তো, এ কি করতে যাচ্ছিল সে? অতল কুয়ার মধ্যে সে ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল। তখনও তুফানের চিৎকার ভেসে আসছে,
খোকাবাবু পালাও পালাও।
আর এই মুহূর্তে সেখানে না দাঁড়িয়ে অভিরাম তার মামা বাড়ি ছেড়ে পাগলের মতো রাস্তা দিয়ে ছুটতে লাগল। পেছনে একটা অট্টহাসি তাকে কেবলই ব্যঙ্গ করে অনুসরণ করতে লাগল। কতক্ষণ যে ছুটেছে তাও খেয়াল নেই। হঠাৎ একটা লোকের গায়ের উপর সে হুমড়ি খেয়ে পড়ল। তাই তো, গত রাত্রিরে সেই ট্রেন যাত্রী ভদ্রলোক। তিনি অবাক হয়ে প্রশ্ন করলেন,
একে অভিরাম বাবু, সকালবেলা মামা বাড়ি ছেড়ে পাগলের মতো কোথায় ছুটেছ?
অভিরাম তার প্রশ্নের জবাব দিতে পারল না, শুধু ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে রইল। ভদ্রলোক তাকে জড়িয়ে ধরলেন, বললেন,
মোহের ভাবটা তোমার এখনো কাটেনি, চলো চলো আমার সঙ্গে স্টেশনে যাচ্ছ তো নাকি? আমিও সকালে ট্রেনে ফিরছি।
অভিভূতের মতো অভিরাম বলল, হ্যাঁ আমিও ফিরে যাব, আমায় নিয়ে চলুন আপনি। ভদ্রলোক চলতে চলতে বললেন,
তোমার ভাগ্য ভালো বুঝেছ, তুমি ওই তেমহলা বাড়ির গ্রাস থেকে ফিরে আসতে পেরেছ।
সে অবাক হয়ে ভদ্রলোকের মুখের দিকে শুধু তাকিয়ে দিল, কোনো প্রশ্ন পর্যন্ত তাকে করতে পারল না। তখন ভদ্রলোক বললেন,
আচ্ছা শোনো তাহলে আসল ঘটনাটা। তোমার দাদামশাইয়ের বাবা একজন নাম করা জমিদার ছিলেন। নাম করা জমিদার মানেই দুর্দান্ত ডাকাত। সেকালে ডাকাতি করে লোকে বিস্তর জমিদারি ভোগ করতেন। এবার তোমার দাদামশাইয়ের বাবা ঝড় জলে রাত্রিরে এক ধনী পরিবারকে আশ্রয় দেন। তারা পুজোর ছুটিতে নিজেদের দেশে যাচ্ছিলেন। খুব ধুমধাম করে পুজো করবেন বলে তাদের সঙ্গে নিয়েছিল বহু টাকা আর ছিল বিস্তর গয়নাগাটি। চক্রবর্তীদের বিরাট জমিদার বাড়ির দোতলায় তাদের থাকবার ব্যবস্থা হলো। খাওয়া দাওয়ার প্রচুর আয়োজন করা হলো। কিন্তু যখন তারা খেতে বসলেন, জমিদারের পাইকরা সবাইকে আক্রমণ করে পশুর মতো হত্যা করল। ফিনকে দিয়ে রক্ত ছুটল। কিন্তু চক্রবর্তীরা প্রচুর টাকা আর গয়নাগাটি ছিনিয়ে নিয়ে মৃতদেহগুলি রাতারাতি বাগানে পুঁতে রাখলেন। সেই থেকে অন্ধকার রাত্রিরে নিশির ডাকে বিছানা ছেড়ে উঠে চক্রবর্তী বাড়ির কত মানুষ যে বাগানের কুয়োতে ঝাঁপিয়ে পড়ে প্রাণ হারিয়েছে তার আর লেখাজোখা নেই, বুঝতে পেরেছ? আজ সেই তিন মহলা বাড়ির শ্মশান হয়ে গেছে। তোমার ছোট মামা চক্রবর্তী বাড়ির শেষ বংশধর, কিন্তু তার কোনো ছেলে পুলে হয়নি।
অভিরাম রুদ্ধ নিঃশ্বাসে গল্প শুনছিল। ইতিমধ্যে তারা স্টেশনের পথে অনেক দূরে এগিয়ে এসেছে। পূবাকাশে তরুণ তপন সবে উঁকি দিচ্ছে। রাতের অন্ধকার কেটে গেছে। ভদ্রলোকের সঙ্গে পথ চলতে চলতে অভিরামের মনে হল, গোটা ব্যাপারটাই কি একটা দুঃস্বপ্ন নাকি সবই সত্য?
স্বাগত জানাচ্ছি এতল প্রেজেন্স কুয়াশায়। আর এতক্ষণ আমরা শুনছিলাম গল্প মামা বাড়ি, লিখেছেন স্বপন বুড়ো আর পরিষদা ছিল সেতু। আর অনেক বন্ধুরা আছে আমার সঙ্গে ফেসবুকে যারা আমাকে লিখে পাঠিয়েছে, তারাকে জানিয়ে দিচ্ছি এয়ারটেলের বন্ধ কানেকশন 19 টাকা রিচার্জ করলে আছে মজার সব অফার, অন করলে আধা পয়সা সেকেন্ড রেট এয়ারটেলে, আর তার সাথে 3 GB ফ্রি ইন্টারনেট, ফ্রি টুইটার আর উইকিপিডিয়া। আর এই অফারটি পাবেন কিনা জানতে আপনাকে ডায়াল করতে হবে *222*2#, আরো জানতে ভিজিট করবেন facebook.com/airtelbaje। শুরুতে লিখেছে লাবিবা, লিখেছে হাই আপু, ঈদ কেমন কাটিয়েছেন? ঈদ মোবারক। তোমাকে ঈদ মোবারক, ঈদ খুবই ভালো কাটিয়েছি, মোস্ট অফ দ্য টাইম অফিসে কাটিয়েছি। চিটাগং থেকে মাহফুজ লিখে পাঠিয়েছে যে সে আর তার ওয়াইফ আমাকে শুনছে, অনেক ধন্যবাদ। সাকিব ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ঈদ মোবারক জানিয়েছে, তোমাকে ঈদ মোবারক। যারা আমাকে ঈদ মোবারক জানিয়েছেন সবাইকে আরো একবার ঈদ মোবারক জানাচ্ছি, এরপরে শুধু মেসেজ পড়ে যাচ্ছি। চিটাগং থেকে মাহফুজ, হাই আপু, আমি তোমার নিউ ফ্রেন্ড শামিন আপু, ঈদ মোবারক, কেমন আছেন? আমি আরমান চিটাগং থেকে। আপু আমি অনেকবার এসএমএস করেছি বাট পড়া হয় না। আর সাব্বির লিখেছে, সব এপিসোডই শুনছি বাট আজকেই প্রথম লিখছি, ধন্যবাদ। সেখানে হ্যালো আপি, আমি নাফিসা, আমি তোমার বিগ ফ্যান, আই লাভ ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ নাফিসা। আর লিখেছে রুহুল আমিন, লিখেছে কি লিখেছেন বাকিটা আসেনি, আপনার নামটা শুধু এসেছে আর বাকি শব্দগুলো একসঙ্গে সব জড়ানো, সুতরাং আমি উদ্ধার করতে পারছি না আপনি কি লিখেছেন, আবার লিখে পাঠান। মিস্টার এক্স লিখেছে, শামিন আপি ঈদ মোবারক, অনেক দিন পরে তোমায় শুনছি। রাজীব ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, আপি আমি খুব অসুস্থ তারপরে কুয়াশা শুনছি, খুব ভালো লাগছে, আপু প্রে ফর মি। লুৎফা হাজারি, হাট হাজারি থেকে লিখেছে, লুৎফা আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন, আমি দোয়া করছি আপনার জন্য। কিবরিয়া কামরাঙ্গীর চর থেকে লিখেছে, শারমিন আপু আমি আর আমার ভাই আপনাদের নিয়মিত লিসনার, এ প্রথম SMS করলাম, প্লিজ পড়বেন। আপু ঈদ মোবারক, আমি তোমার নিউ ফ্রেন্ড, ঈদ উপলক্ষে বিশেষ পর্ব শুনছি, আমাদের বাড়িতে দাওয়াত ফারাবি, থ্যাংক ইউ ফারাবি। শামির আপু ঈদ মোবারক, আপনি কেমন আছেন? চিটাগং থেকে লিখেছে নাম মোহাম্মদ নুরুল ইসলাম। নাফিজা লিখেছে, কেমন আছো নতুন বন্ধু? নতুন বন্ধুকে স্বাগত জানিয়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, এয়ারটেল প্রেজেন্স কুয়াশা থেকে আমি শারমিন, ফিরে আসবো রাত 12টার খবরের পর, সঙ্গেই থাকবেন। স্বাগত এবং সবাইকে আরো একবার ঈদের শুভেচ্ছা। আপনাদের সাথে আছি আমি শারমিন, আর শুরু হয়ে গেছে আমাদের মূল গল্প শুনবার সময় কুয়াশায়। তার আগে জানিয়ে দিচ্ছি এয়ারটেলের বন্ধ কানেকশন 19 টাকা রিচার্জ করলে আছে মজার সব অফার, অন করলে আধা পয়সা সেকেন্ড রেট এয়ারটেল, আর তার সাথে 3 GB ফ্রি ইন্টারনেট, ফ্রি টুইটার আর উইকিপিডিয়া। আর এই অফারটি পাবেন কিনা জানতে হলে আপনাকে ডায়াল করতে হবে *222*2#, আরো জানতে ভিজিট করতে পারেন facebook.com/airtelbaje। শুরু করছি আজকের কাহিনী। আজকে যেহেতু ঈদের সময় সে কারণে আমাদের স্পেশাল এপিসোড আজকে এটা। বহুদিন ধরেই বন্ধুরা ক্লাসিক শুনতে চাইছে, অনেকে রিকোয়েস্ট করে পাঠিয়েছে ব্র্যাম স্টোকারের পর, তারপর আমরা ষড়যন্ত্র করেছি, ফেলুদা করেছি, আজকে আমরা বহুদিন পরে প্রথমবারের মতন শুনছি শার্লক হোমসকে। আর শার্লক হোমসের এই কাহিনীটির নাম হচ্ছে দ্য ব্লু কার্বাঙ্কল। স্ক্রিপ্ট তৈরি করেছেন সিফাত মাহমুদ, এবং নিশ্চয় সবার জানা আছে, তারপরে বলছি শার্লক হোমসের রচয়িতা হচ্ছে স্যার আর্থার কোনান ডয়েল। তো ঠিক আছে, গল্পটির প্রথম পর্ব এখন শুনব। প্রথম পর্ব শুনে একটা ছোট্ট বিরতি নিয়ে আমি আবারও ফিরে আসছি। আমাকে লিখবার নাম্বার জানিয়ে দিচ্ছি, 2221 আমাকে লিখতে পারেন যে কোনো মোবাইল থেকে। প্রথমে আপনার ফোনের মেসেজ অপশনে গিয়ে ABC লিখে স্পেস দিয়ে যেটা লিখতে চাইছেন লিখে নাম সহ পাঠিয়ে দেবেন 2221 নাম্বারে। তো চলুন শুরু করি আজকে শার্লক হোমসের কাহিনী, প্রথম পর্ব এখন, তারপরে আবারও ফিরে আসবো, সঙ্গেই থাকবেন। বড়দিনের দিন দুয়েক পরে সকালের দিকে বন্ধু শার্লক হোমসকে উৎসবের শুভেচ্ছা জানাতে গিয়েছিল ডক্টর ওয়াটসন। হোমস তার পার্পল রঙের ড্রেসিং গাউনটা পরে সোফায় হেলান দিয়ে বসেছিল। তার ডান দিকে পাইপ রাখার টাক আর তার হাতের কাছে ছড়ানো ছিল এক গাদা মাত্রই পড়ে শেষ করা সকালের সংবাদপত্র। সোফার পাশে চেয়ারে ঝুলছিল একখানা জীর্ণ পুরনো ফেল্ট হ্যাট। টুপিটা জায়গায় জায়গায় ফাটা, ব্যবহারের একেবারে অযোগ্য। আর চেয়ারের উপর রাখা লেন্স আর ফোর্সেপস দেখেই বুঝল ওয়াটসন, ওটা ভালো করে পরীক্ষা করার জন্যই ওভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। সে বলল,
তুমি ব্যস্ত মনে হচ্ছে? আমি হয়তো সে কাজে বাধা দিলাম।
মোটেও না, এই যে তোমার মতো এক বন্ধুর সঙ্গে আমার সিদ্ধান্ত নিয়ে দুটো কথা বলতে পারি, এটা কত আনন্দের বলতো। এই ব্যাপারটা খুবই সামান্য। ওই যে টুপিটা দেখছ, জিনিসটার সঙ্গে এমন কিছু বিষয় জড়িত যে শুধু ইন্টারেস্টিং তাই নয়, যথেষ্ট শিক্ষণীয় বটে।
বাইরে খুব বরফ পড়ছিল, জানালার কাঁচ ঢেকে গিয়েছিল পুরো বরফের আস্তরণে। ইজি চেয়ারে বসে ফায়ার প্লেসের গন গনে আগুনে হাতটা শেখতে শেখতে ওয়াটসন বলল,
মনে হচ্ছে এই সাদা সিধে দেখতে টুপিটার সঙ্গে বেশ একটা মার্কাটারি গল্প জড়িয়ে আছে, আর তুমি এটা সূত্র ধরে রহস্যের সমাধান করে অপরাধীকে শাস্তি দেওয়ার কথা ভাবছ।
না না, অপরাধ নয়, আসলে কয়েক মাইল এলাকার মধ্যে 40 লক্ষ লোক গোতাগতি করলে কিছু অদ্ভুত ঘটনা ঘটে যায়, এটাও সেরকমই একটা জিনিস। এত লোকের ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে, এত সম্ভাব্য ঘটনীয় ঘটনার মধ্যে অনেক ছোটখাটো ঘটনা থাকে যেগুলো খুব উল্লেখযোগ্য এবং অদ্ভুত ধরনের হয়, কিন্তু সবসময় তার সঙ্গে কোনো অপরাধের যোগ থাকে না। আমরা তো আগে এমন ঘটনা ঘটতে দেখেছি নাকি?
দেখিনি আবার। আমি শেষ যে 6টা কেস নোট করেছি তার মধ্যে 3টের সঙ্গেই তো আইনের চোখে যাকে অপরাধ বলে তার কোনো যোগ নেই।
ঠিক বলেছ। আইরিন অ্যাডলারের কাগজ উদ্ধার, মিস মেরি সাদারল্যান্ডের সেই অভূতপূর্ব কেস, আর সেই বাঁকা ঠোঁটওয়ালা লোকটার রহস্যের কথা বলছে তো, এই ব্যাপারটাও যে সেই একই রকম নিরীহ তা হলফ করে বলতে পারি। দারওয়ান পিটারসনকে চেনো তো?
হ্যাঁ চিনি বইকি।
জিনিসটা সেই জুটিয়েছে।
এটা পিটারসনের টুপি?
না না, পিটারসন এটা কুড়িয়ে পেয়েছে, মালিকের পরিচয় অজ্ঞাত। হাতে নিয়ে দেখো, ফটো টুপি বলে অশ্রদ্ধা করো না, যেন এটাও একটা বুদ্ধিবৃত্তিক সমস্যা। ও হ্যাঁ, এর এখানে আগমনের ইতিহাসটাও আগে শুনে নাও। বড়দিনের সকালে একটা নধর রাজহাঁস আর এই টুপিটা নিয়ে পিটারসন হাজির। রাজহাঁসটা খুব সম্ভবত এখন পিটারসনের রান্নাঘরের উনুনে।
ঘটনাটি ঠিক এইরকম। বড়দিনের দিন ভোর 4টে নাগাদ পিটারসন টটেনহ্যাম কোর্ট রোড ধরে নিজের বাড়িতে ফিরছিল। সামনের রাস্তায় গ্যাসের আলোয় সে দেখল একটি লম্বা লোক একটু যেন টলতে টলতে হাসছে। লোকটার কাঁধে ছিল একটা সাদা হাঁস। গুড স্ট্রিটের কোনার দিকে যেতেই একদল গুন্ডার সঙ্গে লোকটার ঝামেলা বাঁধল। একটা গুন্ডার লোকটার টুপিটা তার মাথা থেকে খুলে ফেলে দিল। লোকটা আত্মরক্ষার জন্য নিজের লাঠিটা মাথার উপর তুলে ঘোরাতে লাগল। কিন্তু তাতে তার পেছনের দোকানের জানালার কাঁচটি ভেঙে চুরমার হয়ে গেল। পিটারসন সৎ ছেলে, সে লোকটাকে গুন্ডা দলের হাত থেকে বাঁচানোর জন্য ছুটে গেল। এদিকে জানালার কাঁচ ভেঙে লোকটা ভয় পেয়ে গিয়েছিল। ওই অবস্থায় একটা উর্দি পড়া পুলিশ গোছের লোককে ছুটে আসতে দেখে হাঁসটা ফেলেই দৌড় লাগালো টটেনহ্যাম কোর্ট রোডের পেছন দিকটা। ছোট গলি পথের গোলক ধাঁধার দিকে পিটারসনকে দেখে গুন্ডা দলও পালালো। সেই অকুস্থল থেকে এই ছেঁড়া টুপি আর সেই অনবদ্য বড়দিনের ভোজটিকে উদ্ধার করে আনলো পিটারসন।
আর তারপর নিশ্চয়ই জিনিসগুলো তার মালিকের কাছে পৌঁছে দিয়ে এলো। এখানেই তো সমস্যা, ওল্ড চ্যাপ। হাঁসটার বাঁ পায়ের সঙ্গে একটা ছোট কার্ড আটকানো ছিল, তাতে লেখা ছিল মিসেস হেনরি বেকারের জন্য। টুপিটার লাইনিং এর উপর HP লেখাটাও স্পষ্ট। কিন্তু আমাদের শহরে কয়েক হাজার বেকার পদবীধারী লোক পাওয়া যাবে, যাদের মধ্যে অন্তত কয়েকশো লোকের নাম হেনরি বেকার। এই হারানো সম্পত্তিটি তার সঠিক মালিকের হাতে তুলে দেওয়াটা চারটিখানি কথা নয়। তাই পিটারসন হাঁসটা তোমার কাছে নিয়ে এলো। পিটারসন জানে যে ছোটখাটো ব্যাপারেও আমার আগ্রহ আছে, তাই বড়দিনের সকালেই হাঁস আর টুপিটা আমার কাছে নিয়ে এসেছিল। হাঁসটা আজ পর্যন্ত আমার এখানে ছিল, কিন্তু দেখলাম ঠান্ডা সত্ত্বেও জিনিসটা পচন ধরছে, তাই আর দেরি না করে যে ওটা কুড়িয়ে পেয়েছিল তার হাতেই ওটার সদ্ব্যবহারের দায়িত্ব দিয়ে দিলাম। বেচারা ভদ্রলোকের বড়দিনে ডিনারটা মাঠে মারা গেল। টুপিটা রেখে দিয়েছে, এখন দেখি এটা অন্তত ওকে ফেরত দেওয়া যায় কিনা। ভদ্রলোক হারানো প্রাপ্তির বিজ্ঞাপন দেননি? তুমি তাহলে কি সূত্র পেলে? পর্যবেক্ষণ করে যতটুকু অনুমান করা যায় ঠিক ততটুকুই। এই টুপিটা পর্যবেক্ষণ করে? হ্যাঁ, ঠাট্টা করছো। এই পুরনো ফুটো টুপিটা পর্যবেক্ষণ করে তুমি কি অনুমান করলে শুনি। আমার পদ্ধতি তোমার জানা, এই লেন্সটা নাও, দেখো তো জিনিসটা পর্যবেক্ষণ করে তুমি এর মালিক সম্পর্কে ঠিক কি কি ধারণা পাচ্ছ।
জিনিসটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখলো ডক্টর ওয়াটসন। খুব সাধারণ কালো রঙের একটা গোল টুপি, শক্ত পোক্ত, তবে অবস্থা খুব খারাপ। ভেতরে রং চটা লাল রেশমের লাইনিং, কিন্তু কোনো নির্মাতার নাম নেই। তবে হোমস বলেছিল HB, আদ্যক্ষরটা একমনে খুব এবড়ো খেবড়ো হরফে লেখা, দুপাশে টুপি আটকানো ছিদ্র, তবে প্লাস্টিকটা ছেঁড়া, ছেঁড়া ফোড়া ধুলো মাখার টুপি, জায়গায় জায়গায় দাগ, আবার কালি লাগিয়ে দাগগুলো ঢাকার চেষ্টাও করা হয়েছে। টুপিটা সে বন্ধুর হাতে ফিরিয়ে দিয়ে বলল,
কিছুই তো দেখতে পেলাম না। ভুল করছো ওয়াটসন, সবই দেখতে পেয়েছো, শুধু জানতে পারোনি যে কি দেখতে পেয়েছো। আসলে কার্যকারণগুলো ঠিক মেলাতে পারছো না। তাহলে দয়া করে তুমিই বলো, এই টুপি থেকে কি কার্যকারণ আবিষ্কার করলে? বলছি,
টুপিটা হাতে তুলে নিয়ে নিজের স্বভাবসিদ্ধ অদ্ভুত পর্যবেক্ষণ ভঙ্গিতে সেটার দিকে খানিকক্ষণ তাকিয়ে রইল হোমস। তারপর বলল,
সবটা হয়তো সঠিক জানা যাবে না, তবে কয়েকটা জিনিস খুব স্পষ্ট, অন্যগুলোর সম্ভাবনাও বেশ উজ্জ্বল। যেমন এই লোকটা, মানে এই টুপিটার মালিক, যথেষ্ট বুদ্ধিমান। গত 3 বছরের মধ্যে কোনো এক সময় তার অবস্থা বেশ ভালো ছিল, তারপর কোনো কারণে অর্থ সংকটে পড়ে। আগে লোকটা বেশ দূরদর্শী ছিল, কিন্তু এখন তার সেই দূরদৃষ্টি আর নেই। পকেটের জোর কমে যাওয়ায় স্বভাবটাও একটু খারাপ হয়েছে, মদ্যপানের মতো খারাপ উপসর্গ সম্ভবত জুটেছে। তাছাড়া খুব জোর দিয়ে বলা চলে, ভদ্রলোকের স্ত্রী আর তাকে আগের মতন ভালোবাসেন না বটে, তবে কিছুটা আত্মমর্যাদা বোধ এখনো লোকটার মধ্যে রয়ে গেছে। লোকটা অলস প্রকৃতির, বেশি বাইরে বেরোইতে রয় না, শরীরও বোধ হয় বিশেষ ভালো নয়,
মাঝ বয়সী, মাথায় কাঁচা পাকা চুল, কিছুদিন আগে কেটেছে, মাথায় সে লাইন ক্রিম মাখে, আর এই টুপি থেকে এই ব্যাপারগুলি নিশ্চিত করে বলা যায়। আর হ্যাঁ, খুব সম্ভবত লোকটার বাড়িতে গ্যাসের আলো নেই।
ঠাট্টা করছো হোমস?
এক বর্ণ নয়, এত কথার পরও বলে দিতে হবে যে এগুলো কি করে জানতে পারলাম?
আচ্ছা, আমি না হয় বোকাশোকা লোক, তোমার কথার কিছুই বুঝি না, কিন্তু তুমি কি করে বুঝলে যে এই লোকটা বুদ্ধিমান?
উত্তরে হোমস টুপিটা নিজের মাথায় পড়ল, তার কপাল ঢেকে দিয়ে তার নাকের ডগা অবধি নেমে এলো সেটা। সেটা দেখিয়ে হোমস হেসে বলল,
টুপিটার আকারে বলে দেয় যে এত বড় মাথা যার, তার মগজে নিশ্চয়ই কিছু আছে।
কি করে বুঝলে লোকটার অবস্থা আগে সচ্ছল ছিল কিন্তু এখন অবস্থা পড়ে গেছে?
এই টুপিটা বছর তিনেকের পুরনো, এরকম বাঁকা ধারওয়ালা টুপি তখনই বাজারে উঠেছিল। এমনিতে এটা খুব ভালো মানের টুপি, রেশমের বেড় আর এই যে লাইনিং এর কাপড়টা দেখো বেশ দামি। যদি লোকটা তিন বছর আগে এই টুপিটা কিনতে পারে এবং তারপর আর টুপিটা না পাল্টায়, তাহলে বুঝতে হবে তার অবস্থা এখন ভালো যাচ্ছে না।
আচ্ছা বেশ, বোঝা গেল, কিন্তু তার দূরদর্শিতা ও আত্মসম্মান বোধের কি প্রমাণ পেল?
এই ছোট চাকতি আর এই আংটাটা দেখছ, এখানেই আছে দূরদৃষ্টির পরিচয়। এগুলো টুপিতে লাগানো থাকে না, লোকটা নিশ্চয়ই অর্ডার দিয়ে বানিয়েছে। এর থেকে বোঝা যায় যে লোকটার দূরদৃষ্টি আছে। টুপিটা যাতে হাওয়ায় না উড়ে যায় এটা তারই ব্যবস্থা, কিন্তু দেখো এর ইলাস্টিকটা ছিঁড়ে গেছে, লোকটাও সেটা নতুন করে লাগায়নি। তার মানে দূরদৃষ্টি তার আগের থেকে কমে এসেছে, আর এটা স্বভাবের দুর্বলতার লক্ষণ। অন্যদিকে এই দাগগুলো কালি দিয়ে ঢাকার চেষ্টাটাই বলে দিচ্ছে লোকটা এখনো তার আত্মমর্যাদা বোধ সম্পূর্ণ হারায়নি।
তুমি যা বলছো তা একেবারে ফেলে দেওয়া যায় না।
আরো শুনবে, এই লোকটা মাঝবয়সী, মাথায় কাঁচা পাকা চুল, সম্প্রতি চুল কেটেছে। এসবের প্রমাণ কি? লাইনিং এর নিচের অংশটুকু খুব কাছ থেকে পরীক্ষা করে দেখো, লেন্স দিয়ে দেখলে দেখবে নাপিতের কাঁচিতে কাটা চুলের কয়েকটা ডগা লেগে আছে, আর লাইন ক্রিমের একটা আচ্ছা গন্ধ পাবে। আর এই যে ধুলো দেখছ, এটা রাস্তার খড়খড়ে ধূসর ধুলো নয়, এই রকম হালকা বাদামি ধুলো বাড়ির ভেতরে দেখা যায়, তার মানে এটা বেশিরভাগ সময় ঘরের মধ্যেই টাঙানো থাকে। টুপির ভেতরে ঘামের দাগ দেখলে বুঝবে লোকটা খুব ঘামে, কারোর মাথায় এত ঘামা সুস্বাস্থ্যের লক্ষণ নয়।
কিন্তু কিভাবে বুঝলে তার স্ত্রী তাকে আর আগের মতন ভালোবাসেন না?
এই টুপিতে বেশ কয়েক সপ্তাহ ব্রাশ পড়েনি। ওয়াটসন, তোমার বউ যদি তোমাকে এইরকম ধুলো মাখা টুপি পরে বাইরে যেতে দেয়, তাহলে জানবে তুমি এক হতভাগা, তোমার বউ তোমাকে আর ভালোবাসে না।
সে তো ব্যাচেলরও হতে পারে।
না, সে বাড়িতে একটা হাঁস নিয়ে যাচ্ছিল স্ত্রীকে তুষ্ট করতে। হাঁসের পায়ের কার্ডটায় কি লেখা ছিল মনে করে দেখো।
তোমার কাছে তো দেখছি সব কিছুরই উত্তর আছে, কিন্তু কি করে বুঝলে যে লোকটার ঘরে গ্যাসের আলো নেই?
টুপিতে একটা দুটো মোমবাতির দাগ থাকাটা স্বাভাবিক, কিন্তু দেখো পাঁচ পাঁচটা দাগ, এর মানে নিঃসন্দেহে ধরে নেওয়া যায় লোকটা খুব ঘন ঘন মোমবাতি জ্বালায়। রাতের অন্ধকারে এক হাতে টুপি আর অন্য হাতে জ্বলন্ত মোমবাতি ধরে ওপরে ওঠে। গ্যাস বাতি থেকে মোমবাতির দাগ পড়ে না, কি মিলছে তো?
নিঃসন্দেহে অসামান্য তোমার পর্যবেক্ষণ শক্তি, কিন্তু তুমি বলছো যে কোনো অপরাধের ঘটনা ঘটেনি, একটা হাঁস খোয়া যাওয়া ছাড়া কারো কোনো ক্ষতি হয়নি, তাহলে আর এইসব পাঁচ সাত ধরে মাথা খারাপ করছো কেন?
হোমসকে কি বলার জন্য যেন মুখ খুলেছিল, কিন্তু এমন সময় দড়াম করে দরজা খুলে ঘরে ঢুকে এলো দারোয়ান পিটারসন। তার চোখ মুখ লাল, একটা হতভম্ব ভাব।
হোমস, কি হয়েছে হাসটার? ওটা কি আবার জানতে হয় জানা মেলে জানালা দিয়ে উড়ে পালিয়ে গেছে?
না স্যার না, দেখুন আমার বউ ওই হাসটার পেট থেকে কি পেয়েছে।
এই বলে পিটারসন নিজের হাতটা মেলে ধরল। একটা জল জলে নীল পাথর, মটরশুঁটির দানার চেয়েও ছোট, কিন্তু এত চকচকে যে মনে হচ্ছিল পিটারসনের হাত থেকে বিজলি আলো ঠিকরছে। একটা শিস দিয়ে উঠে বসল হোম।
গুডনেস গ্রেসিয়াস পিটারসন, তুমি যে গুপ্তধন পেয়েছো সেটা জানো হে? জিনিসটা কি জানো তো
স্যার? এটা কি হিরে? হিরে তো খুব দামি পাথর, কাঁচ কাটা যায়।
এটা যে সে দামি পাথর নয়, এটা হলো সবচেয়ে দামি পাথর, কাউন্টেস অফ মার্কারের নীল পদ্মরাগ নয় তো?
হ্যাঁ সেটাই। এটা কেমন দেখতে তা আমার আগেই জানা ছিল। টাইমসে এটা সম্পর্কে প্রায় একটা বিজ্ঞাপন বেরোচ্ছে, আশ্চর্য পাথর এটা। এর আসল দাম শুধুই অনুমান করা যায়, এটার উপর £1,000 পুরস্কার ঘোষণা করা হয়েছে। তবে সেটা এর আসল দামের যে 20 ভাগের 1 ভাগও নয় তা বলাই যায়।
£1,000? মাই গড!
হ্যাঁ £1,000। আমার মনে হয় এটার সঙ্গে কাউন্টেসের কিছু অমূল্য মধুর স্মৃতি জড়িয়ে আছে। এটা ফিরে পাওয়ার জন্য উনি অর্ধেক সম্পত্তি হাতছাড়া করতেও অরাজি হবেন না।
যতদূর মনে পড়ছে এটা হোটেল কসমোপলিটন থেকে খোয়া গিয়েছিল।
হ্যাঁ সেটাই, ঠিক বলেছ। 22শে ডিসেম্বরের ঘটনা, ঠিক 5 দিন আগে কলের মিস্ত্রি জন হার্নারকে গ্রেফতার করা হয়েছিল লেডির গয়নার বাক্স থেকে এটা সরানোর অভিযোগে। তার বিরুদ্ধে প্রমাণ এতটাই অকাট্য ছিল যে তাকে কাউন্টি আদালতে পেশ করা হয়। আমার কাছে এই ঘটনার কাগজপত্র আছে মনে হয়।
কাগজপত্র হাতে তারিখের উপর চোখ বুলিয়ে একটাকে বের করে আনল, তারপর সেটা দু ভাঁজ করে পড়তে শুরু করল। হোটেল কসমোপলিটন থেকে রত্নচুরি, এ মাসের 22 তারিখে কাউন্টেস অফ মোরাকারের গয়নার বাক্স থেকে নীল পদ্মরাগ নামে একটি মহামূল্য রত্নচুরির অভিযোগে জন হর্নার নামে 26 বছর বয়সী কলিং মিস্ত্রিকে গ্রেফতার করা হয়েছে। হোটেলের প্রধান পরিচালক জেমস রাইডারের সাক্ষ্য থেকে জানা গিয়েছে যে রাইডার হর্নারকে কাউন্টেসের ড্রেসিং রুমে নিয়ে এসেছিল একটা ফায়ার প্লেসের ভাঙা শিক ঝালাই করার জন্য। রাইডার কিছুক্ষণ হর্নারের সঙ্গে ছিল, তারপর রাইডারের ডাক পড়ায় সে কিছুক্ষণ হর্নারকে একলা রেখে ঘরের বাইরে যায়। ফিরে এসে দেখে হর্নার চলে গেছে আর ঘরের দেরাজ ভাঙা। একটা ছোট্ট মরক্কীয় বাক্সে কাউন্টেস রত্নটি তুলে রাখতে, সেটি খালি অবস্থায় ড্রেসিং টেবিলের উপর খোলা পড়ে আছে। রাইডার সঙ্গে সঙ্গে অ্যালার্ম বাজায়। সেই দিনই সন্ধ্যাবেলায় হর্নারকে গ্রেফতার করা হয়, কিন্তু রত্নটা তার কাছে বা তার ঘরে কোথাও পাওয়া যায়নি। কাউন্টেসের খাস পরিচারিকা ক্যাথরিন কাসেক রাইডারের চিৎকার শুনে আসে, কিন্তু সাক্ষীর সঙ্গে রাইডারের সাক্ষ্য হুবহু মিলে গেছে। ডিভিশন ইন্সপেক্টর ব্র্যাকস্টিড হর্নারকে গ্রেফতার করার কথা জানেন। তিনি বলেন হর্নার গ্রেফতারের সময় পাগলের মতো ছটফট করছিল এবং খুব কড়া ভাষায় নিজেকে নির্দোষ বলে দাবি করছিল। তার বিরুদ্ধে আগেও ডাকাতির অভিযোগ থাকায় ম্যাজিস্ট্রেট চটজলদি কোনো সিদ্ধান্ত না নিয়ে তাকে কাউন্টি আদালতে পাঠিয়ে দেন। অভিযুক্ত অত্যন্ত বিহ্বল হয়ে পড়েছিল আর ম্যাজিস্ট্রেটের রায় শুনে সে অজ্ঞান হয়ে যায়। তখন তাকে ধরাধরি করে কোর্টে নিয়ে যাওয়া হয়। কাগজটা পাশে ছুঁড়ে ফেলে দিয়ে হোমস খানিকক্ষণ চিন্তা করে বলল,
এ হলো পুলিশ কোর্টের ব্যাপার। এখন আমাদের কাছে প্রশ্ন হলো গয়নার বাক্স থেকে খোয়া যাওয়ার পর টটেনহ্যাম কোর্ট রোডের হাঁসের পেটে রত্নটা গেল কি করে? দেখলে তো ওয়াটসন, আমাদের এই একটুখানি পর্যবেক্ষণ জনিত অনুমান কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ব্যাপারটা আর নেহাতি নিরীহ ব্যাপার বলা চলে না। এই পাথরটা বেরোলো হাঁসের পেট থেকে। হাঁসটা
মিস্টার হেনরি বেকারের, যে ভদ্রলোকের খারাপ টুপি আর অন্যান্য চরিত্র বৈশিষ্ট্য সম্পর্কে বক্তৃতা দিয়ে তোমাকে এতক্ষণ বিরক্ত করছিলাম। এবার আমাদের সবার আগে যে কাজটা করতে হবে তা হচ্ছে এ ভদ্রলোককে খুঁজে বের করা এবং এই ছোট্ট রহস্যটায় তার কি ভূমিকা রয়েছে সেটা জানা। আর তা করতে হলে আমাদের প্রথমে সবচেয়ে সহজ পদ্ধতিটি অবলম্বন করতে হবে। সন্ধ্যের পেপারে একটা বিজ্ঞাপন দিতে হবে, তা না হলে অন্য পদ্ধতি ভাবব।
তা কি বলবে বিজ্ঞাপনে?
একটা পেন্সিল দাও দেখি। থ্যাংক ইউ। শোনো, এবার গ্রুড স্ট্রিট এর কোন থেকে একটি হাঁস ও একটি কালো ফেলসের টুপি পাওয়া গিয়েছে। মিস্টার হেনরি বেকার নামে কারোর এই জিনিস দুটি খোয়া গিয়ে থাকলে তিনি আজ সন্ধে 6:30 221B বেকার স্ট্রিটে এসে দেখা করুন। খুবই পরিষ্কার এবং সংক্ষিপ্ত, কি বলো?
কিন্তু এটা কি তার চোখে পড়বে?
অবশ্যই, ভদ্রলোক নিশ্চয়ই কাগজের দিকে নজর রাখবেন। গরিব মানুষ, তার কাছে এই খোয়া যাওয়াটা বড় ব্যাপার। ভুল করে একটা জানালার কাঁচ ভেঙে ফেলেছিলেন, তারপর পিটারসনকে দেখে ভয় পেয়ে পালিয়ে যান। পরে হাঁসটা ওভাবে ফেলে আসার জন্য ভদ্রলোক নিশ্চয়ই খুব আফসোস করছেন। তাছাড়া তার নাম উল্লেখ করা হয়েছে, এতে তার দৃষ্টি আকর্ষণ করা সহজ হবে। তাকে যারা চেনে তারাই তাকে বিজ্ঞাপনটা দেখিয়ে দেবে। পিটারসন, শোনো, বিজ্ঞাপন এজেন্সিতে গিয়ে এটাকে ইভিনিং নিউজে ছাপানোর ব্যবস্থা করো দেখি।
কোন কাগজটা স্যার?
গ্লোব, স্টার, ফর্মাল, সেন্ট জেমস, ইভিনিং নিউজ স্ট্যান্ডার্ড, ইকো আর অন্যান্য যা, মানে যেসব তোমার ভালো লাগে।
খুব ভালো কথা স্যার, অ্যাজ ইউ সে স্যার। আর পাথরটা?
হ্যাঁ, পাথরটা আমি রাখছি। থ্যাংক ইউ। আর শোনো পিটারসন, ফেরার পথে একটা হাঁস কিনে আমাকে দিয়ে যেও তো। তোমরা তো ওই হাঁসটা দিয়ে আজ ভোজ করবে, আমাকে তো লোকটাকে ওটার বদলে কিছু একটা দিতে হবে, তাই না?
যেখান থেকে জানা গেল যে সেদিন সকালবেলা শার্লক হোমস এর বাড়ির যে দারোয়ান পিটারসন, সে খুব ভোরবেলা বেরিয়েছিল, বড়দিনের ভোরবেলা 4 নাগাদ টটেনহ্যাম কোর্ট রোড ধরে নিজের বাড়ি ফিরছিল। সেখানে সামনের রাস্তায় সে দেখতে পায় একটি লম্বা লোক একটু কেমন করে যেন হাঁটছে, এবং লোকটার কাঁধে ছিল একটা সাদা হাঁস। আর গু স্ট্রিট বলে একটি জায়গার কোনার দিকে যেতে একদল গুন্ডা সে লোকটার উপর হামলা করে, এবং সেই একটা গুন্ডা লোকটার মাথার টুপি তার মাথা থেকে ফেলে দিলে আত্মরক্ষার জন্য লোকটা তার লাঠি ঘোরাতে থাকে, একটা দোকানের কাঁচ ভেঙে যায়। সেই মুহূর্তে পিটারসন তার গুডনেস থেকে সেই লোকটাকে হেল্প করতে যায়, এবং তার ফলে দেখা যায় যে তাকে সেই সিকিউরিটির গার্ডের পোশাক বা পুলিশের মতন পোশাক পরা দেখে যে লোকটিকে আক্রমণ করা হচ্ছিল সেও পালিয়ে যায় এবং গুন্ডার দলও পালিয়ে যায়। কিন্তু রেখে যায় সেই টুপি এবং সেই হাঁসটি, এবং হাঁসের পায়ের মধ্যে একটি কার্ডের মধ্যে লেখা থাকে ফর মিসেস বেকার। তো যখন এই হাঁসটি পায় শার্লক হোমস, ফেরত দেবার কোনোই উপায় নেই আমরা ইতিমধ্যে শুনে গেছি, এবং সেই হাঁসটিকে পিটারসনকে দিয়ে দেওয়া হয় বড়দিনের ভোজের কারণে। এবং পরবর্তীতে দেখা যায় একসময় দৌড়ে চলে আসে পিটারসন, হাতে একটি চকচকে রত্ন নীল রঙের একটি পাথর, এবং সেটা সেই হাঁসের পেট থেকে বেরিয়েছিল। এবং যেটা আলোচনা করে এবং দেখে শার্লক হোমস বুঝতে পারে যে কয়েকদিন আগে, দিন পাঁচের আগে, মানে হারিয়ে যাওয়া এক কাউন্টেসের বহু মূল্যবান রত্ন এটি। সম্ভবত তার ধারণাই সঠিক, আমরা কিছুই জানি না, এটা নিয়ে জল্পনা কল্পনা চলছে। এবং এক পর্যায়ে দেখলাম শার্লক হোমস একটি বিজ্ঞাপন ইভিনিং ইভিনিং নিউজে যত পত্রিকা বেরোয় সে ইভিনিং নিউজে সে একটি বিজ্ঞাপন ছাপাতে যাচ্ছে যে অমুক বেকার স্ট্রিট অর্থাৎ শার্লক হোমসের বাড়ির ঠিকানায় প্রকৃত পরিচয় দিয়ে এই ফেল ফ্যাটটি যেন কেউ নিয়ে যায় এরকম পাওয়া গেছে একটি হাঁস, এবং এই ফাঁকে যেহেতু সেই হাঁসটিকে ইতিমধ্যে কেটে ফেলা হয়েছে সে পিটারসনকে বলে আরেকটি হাঁস কিনে আনতে। তারপরে কি হবে আমরা জানবো, ছোট্ট একটা বিরতি না, এক্ষুনি সরাসরি চলে যাচ্ছি এই পর্ব শুনে আমরা ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর, সঙ্গেই থাকবেন আমাকে লিখবার ঠিকানা যে কোনো মোবাইল থেকে 2221। আপনি আছেন এত প্রেজেন্স কুয়াশায়, সাথে আছি শারমিন। ডারবান চলে গেল। হোমস পাথরটা আলোর সামনে তুলে ধরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। জল জল করছে পাথরটা, আলো ঠিকরে পড়ছে যেন। হোমস বলে উঠল,
জিনিসটা বেশ, তাই না? কেমন চকচক করছে দেখো। সত্যি বলতে গেলে কি, এই পাথরটাই যত নষ্টের গোড়া। শুধু এই পাথর কেন, যে কোনো রত্নই এমন করে। শয়তানের সবচেয়ে প্রিয় টোপ। যেসব রত্ন বেশ বড় আকারের বা বয়সে প্রাচীন, সেসব রত্নের সঙ্গে একটা না একটা খুন খারাপের ঘটনা জড়িত থাকবেই। এই পাথরটার বয়স তো এখনো 20 হয়নি। এটা পাওয়া গিয়েছিল দক্ষিণ চীনের অ্যাময় নদীর তীরে। আকার আকৃতি এবং গুণাবলী সব পদ্মরাগের মতো, শুধু পদ্মরাগ হয় চুনির মতো লাল আর এটা নীল। বয়সে কম হলে কি হবে, এর ইতিহাস খুব হেলা ফেলার নয়। এখনই এর সঙ্গে দুটো খুন, একটা ভিট্রিয়ল হামলা, একটা আত্মহত্যা, কয়েকটা ডাকাতির ঘটনা জড়িয়ে পড়েছে। আর এই সব কিছুর জন্য দায়ী এই 40 গ্রেইন ওজনের কাঠ কয়লার স্ফটিকটা। কে বলবে এমন সুন্দর খেলনাটা আসলে ফাঁসি কাঠ আর জেলখানার রসদদার? এটাকে আমার সিন্ধুকে তুলে রাখছি আর কাউন্টেসকে লিখে দিই যে আমরা এটা পেয়েছি।
আচ্ছা, তোমার কি মনে হয় এই হর্নার লোকটা নির্দোষ?
বলতে পারবো না।
ও, আর এই অন্য লোকটা হেনরি বেকার, ইনিও কি এই ব্যাপারে জড়িত?
আমার কি মনে হয় জানো, এই হেনরি বেকার লোকটি সম্পূর্ণ নির্দোষ। যে হাঁসটা সে বই নিয়ে যাচ্ছিল তার আসল দাম যে একটা নিরেট সোনার হাঁসের দামের চেয়েও বেশি, এই ব্যাপারটা সে লোকটা সম্পূর্ণ অজানায় থেকে গিয়েছিল। আমাদের বিজ্ঞাপনের উত্তর পেলে আমি একটা ছোট্ট পরীক্ষার মাধ্যমে সেটা প্রমাণ করে দিতে পারবো।
আর ততক্ষণ কিছুই করবে না?
কিচ্ছু না।
আচ্ছা, তাহলে আমি এক চক্কর রোগী দেখে আসি, তবে 6:30 আগেই ফিরে আসবো। এই আজব রহস্যের সমাধান কি করে করো সেটা আমাকে দেখতেই হবে।
সেই ভালো, আমি 7:00 ডিনার করি। আজ একটা উডকক পাখি রান্নার জন্য আনা হয়েছে মনে হচ্ছে। ও হ্যাঁ, আজকাল যা সব ঘটছে তাতে করে আমি বাবুর্চি মিসেস হাডসনকে আমাদের পাখিটার পেট একবার পরীক্ষা করে দেখে নিতে বলেছি।
রোগীকে দেখতে গিয়ে দেরি হয়ে গেল ডক্টর ওয়াটসনের। বেকার স্ট্রিটে পৌঁছতে পৌঁছতেই তার 6:30 বেজে গেল। গিয়ে দেখে বাড়ির সামনে স্কচ বনের টুপি আর কোট পরা একটা লোক থুতনি অবধি বোতাম আটকিয়ে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে। ফ্যান লাইটের উজ্জ্বল অর্ধবৃত্তাকার আলো এসে পড়ছে তার উপরে। দরজার কাছে আসতেই দরজা খুলে গেল, দুজনে একসঙ্গে হোমসের ঘরে ঢুকল। হোমস চট করে আরাম কেদারা ছেড়ে উঠে দাঁড়ালো, হাসি মুখে অতিথিকে অভ্যর্থনা জানিয়ে বলল,
আপনি নিশ্চয়ই মিস্টার হেনরি বেকার, আসুন, অনুগ্রহ করে আগুনের ধারে এসে বসুন। মিস্টার বেকার, আজ খুব শীত পড়েছে, আপনার স্বাস্থ্য ওই শীতের অনুকূল বলে মনে হচ্ছে না। ওয়াটসন, একেবারে ঠিক সময়ে চলে এসেছ। আচ্ছা মিস্টার বেকার, দেখুন তো এই টুপিটা কি আপনার?
হ্যাঁ স্যার, নিঃসন্দেহে ওটা আমারই টুপি।
ভদ্রলোকের চেহারা লম্বা, কাঁচটা চওড়া, মুখখানা বুদ্ধিদীপ্ত, মুখে কাঁচা পাকা ছুচলো দাড়ি, নাকটা আর গালটা ঈষৎ লাল, হাতটা সামনের দিকে বাড়াতে একটু কেঁপে উঠল যেন। তখনই লোকটার অভ্যাস সম্পর্কে হোমসের অনুমানের কথা মনে পড়ল। লোকটা ধুলো মাখা ফ্রক কোটটা সামনের দিকে উপর পর্যন্ত বোতা মাটা, কলারটা তোলা, সরু কবজিটা কোটের হাতার ভেতর থেকে বেরিয়েছিল। কোনো কাফ বা শার্টের চিহ্নও দেখা যাচ্ছিল না। খুব ধীরে সুস্থে থেমে থেকে কথা বলছিলেন, খুব শান্ত পর্ণে শব্দ চয়ন করছিলেন। দেখে মনে হচ্ছিল ভদ্রলোক পণ্ডিত মানুষ, কিন্তু ভাগ্যের ফেরে খারাপ অবস্থায় পড়েছেন। হোমস বলল,
এই জিনিসগুলো দিন কয়েক ধরে আমাদের কাছে আছে। আমরা ভেবেছিলাম আপনি আপনার ঠিকানা জানিয়ে বিজ্ঞাপন দেবেন, কিন্তু আপনি বিজ্ঞাপন দিলেন না দেখে একটু অবাকই হয়েছি।
এখন আর আমার আগের মতন অর্থ সামর্থ্য নেই। আমি ধরেই নিয়েছিলাম যে গুন্ডা দল আমাকে আক্রমণ করেছিল, তারাই আমার টুপি আর হাঁস নিয়ে পালিয়েছে। তাই ওগুলা ফিরে পাওয়ার বৃথা আশায় আমার নিরর্থক অর্থ ব্যয় করার সাহস হয়নি।
খুবই স্বাভাবিক। ও হ্যাঁ, হাঁস বলতে মনে পড়ল, আমরা ওটা খেয়ে ফেলতে বাধ্য হয়েছি।
খেয়ে ফেলেছেন?
হ্যাঁ, তা না করলে ওটা একেবারে নষ্ট হয়ে যেত। তবে ওই সাইডবোর্ডের ওপর আরেকটা হাঁস রাখা আছে, মনে হয় ওটা আপনার চাহিদা পূরণ করতে পারবে। জিনিসটা ওজনে প্রায় এক আর বেশ তাজা।
ও অবশ্যই অবশ্যই
অবশ্য, আমরা আপনার নিজের হাঁসটার পালক, পা, নাড়ি, ভুড়ি ইত্যাদি ইত্যাদি সব রেখে দিয়েছি, যদি চান তো।
আমার সেই অভিযানের স্মৃতি হিসাবে সেগুলো মূল্যবান বটে, কিন্তু তাছাড়া আমার সে পুরনো সঙ্গীর দেহাবশেষ আমার আর কি কাজে লাগবে বলুন না। স্যার, যদি অনুমতি দেন তাহলে আপনার সাইড বোর্ডে রাখা ওই চমৎকার হাঁসটাই নিয়ে যেতে চাই।
প্লিজ, তবে এই নিন আপনার টুপি আর আপনার হাঁস। আচ্ছা, ভালো কথা, আপনি আমাকে বলতে পারেন ওই আগের হাঁসটা আপনি কোত্থেকে পেয়েছিলেন? হাঁস মুরগি খাওয়াটা আমার শখ বলতে পারেন, এমন মধুর হাঁস আমি খুব কমই দেখেছি।
শিওর স্যার, আমরা দিনের বেলায় মিউজিয়ামে কাজ করি। মিউজিয়ামের কাছে আলফা ইন হলো আমাদের প্রিয় আড্ডাখানা, তার মালিকের নাম উইন্ডিগেট, ভারী ভালো লোক। তিনি একটা হাঁস ক্লাব স্থাপন করেছেন, প্রতি সপ্তাহে কয়েক পেনি করে চাঁদা দিলে আমরা বড়দিনের সময় একটা হাঁস পাই। আমি আমার চাঁদা সময় মতনই দিয়ে এসেছিলাম, বাকি সপ্তাহ তো আপনার জানা। আপনার কাছে আমি ঋণী থেকে গেলাম স্যার, আমার বয়স বা সম্মানের কথা ভাবলে এই স্কচ বনের জাতীয় টুপি এই আমাকে আর মানায় না।
হেনরি বেকার হাঁসটা বগল দাবা করে উঠে দাঁড়ালো। যাওয়ার সময় তিনি মাথা ঝুঁকিয়ে বেশ কেতাবে কায়দায় একটা অভিবাদন জানিয়ে গেলেন। হোমস ওয়াটসনের দিকে আড় চোখে তাকিয়ে কিঞ্চিত কান ঝাঁকালো। তিনি চলে গেলে হোমস দরজাটা বন্ধ করে দিয়ে বলল,
এই হলো মিস্টার হেনরি বেকারের গল্প। বোঝাই যাচ্ছে তিনি ঘটনার কিছুই জানেন না। ওয়াটসন, তোমার কি খিদে পেয়েছে?
না তো, কেন?
তাহলে চলো, সন্ধ্যের খাবারটা একেবারে রাতেই খাওয়া যাবে। এই বেলা এই টাটকা সূত্রটার পিছনে আর যাক।
বেশ, তাই চলো।
ছিল সে রাতে, দুজনে ভালো করে গরম কাপড় পরে গলায় মাফলার জড়িয়ে বের হলো। মেঘের আকাশে তারা ঝিলমিল করছিল, পথের লোকদের মুখ থেকে পিস্তলের গুলির মতো ধোঁয়া বেরোচ্ছিল। ডক্টর কোয়ার্টার, উইম্পল স্ট্রিট, হার্লে স্ট্রিট, উইগমোর স্ট্রিট পেরিয়ে অক্সফোর্ড স্ট্রিটে এসে পড়ল তারা। তাদের পায়ের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। আধ ঘন্টার মধ্যে ব্লুমপেরির আলফা ইনে এসে পড়ল দুজনে। হলবোর্নের দিকে যে রাস্তাটা গেছে তারই এক কোণে একটা ছোট্ট পাবলিক হাউস। হোমস প্রাইভেট বারের দরজা খুলে ভিতরে ঢুকে লাল মুখো সাদা অ্যাপ্রন পরিহিত মালিকের কাছে দুই গ্লাস বিয়ার অর্ডার দিয়ে বলল,
তোমার বিয়ার নিশ্চয় তোমার হাঁসের মতোই ভালো।
আমার হাঁস?
হ্যাঁ, আধ ঘন্টা আগেই তোমার হাঁস ক্লাবের সদস্য মিস্টার হেনরি বেকারের সাথে কথা হচ্ছিল।
ও হ্যাঁ, এবার বুঝেছি। তবে কিনা স্যার, ওই হাঁস ঠিক আমার নয়।
তাই নাকি? তাহলে কার?
কভেন গার্ডেনের এক হাঁসওয়ালার কাছ থেকে ডজন দুয়েক আনিয়েছিলাম।
বটে, কয়েকজনকে আমি চিনি তো। ওগুলি ঠিক কার কাছ থেকে আনিয়েছিলে?
লোকটার নাম বিক নরি।
না, তাকে চিনি না। আচ্ছা, এই নাও তোমার বিয়ারের দাম। তোমার ব্যবসার উন্নতি হোক, শুভরাত্রি।
বাইরের হিমেল হাওয়ায় আবারও বেরিয়ে এসে কোটের বোতাম লাগাতে লাগাতে শার্লক হোমস বলল,
এবার গন্তব্য মিস্টার ব্রেকিং অরিজের দোকান। বুঝে দেখো বাচ্চা, আমরা যে লক্ষ্যে চলেছি তার একদিকে একটা সামান্য হাঁস, কিন্তু অন্যদিকে একটি নিরপরাধী লোক, যাকে আমরা নির্দোষ প্রমাণ না করতে পারলে তাকে 7 বছর বিনা অপরাধে জেলেই থাকতে হবে। এমনও তো হতে পারে যে আমরা দেখব আসলে চুরিটা সেই করেছে, কিন্তু ভাগ্যক্রমেই হোক আর যেভাবেই হোক, আমাদের হাতে এমন একটা সূত্র চলে এসেছে যা পুলিশের হাতেও আসেনি। এর শেষ দেখেই ছাড়ব। চলো দক্ষিণের দিকে, তাড়াতাড়ি।
হলবোর্ন পেরিয়ে অ্যান্ড্রু স্ট্রিটে এসে পড়ল ওরা। বসতি এলাকা আঁকা বাঁকা পথ ধরে কভেন্ট গার্ডেনের মার্কেটে পৌঁছল। এখানে সবচেয়ে বড় দোকানগুলোর একটার নাম ব্রেকেনরিজের নামে। মালিকের মুখ থেকে ঘোড়ার মতো লম্বাটে, দুপাশে ছাঁটা জুলপি। একটা ছেলে দোকানে সাঁতার ফেলতে সাহায্য করছিল। হোমস বলল, শুভ সন্ধ্যা, বেশ শীত পড়েছে আজ রাতে। বিক্রেতা মাথা ঝুঁকিয়ে অভিবাদন জানাল, তারপর দুজনের দিকে প্রশ্নের চোখে তাকাল। মার্বেলের শূন্য স্ল্যাবগুলোর দিকে আঙুল দেখিয়ে হোমস জিজ্ঞাসা করল,
সব হাঁস বিক্রি হয়ে গেছে দেখছি? কাল সকালে আসুন, 500টা হাঁস পাইলেও দিতে পারবো, সে আমার কোনো কাজে লাগবে না। তবে ওই যে দোকানটাতে আলো জ্বলছে ওখানটাতে যান। কিন্তু আমাকে যে তোমার দোকানের কথা বলা হয়েছে, কে বলেছে?
আলতার মালিক।
ও হ্যাঁ, আমি তাকে ডজন দুয়েক পাঠিয়েছিলাম, হাঁসগুলো বেশ ছিল। তা ওগুলো পেয়েছিলে কোত্থেকে?
অবাক কাণ্ড! প্রশ্নটা শুনে বিক্রেতার রাগে ফেটে পড়ল। সে এবার ঘাড় ঘুরিয়ে কোমরে হাত দিয়ে যুদ্ধং দেহে ভূমিকায় দাঁড়ালো, তারপর বলল,
পথে আসুন স্যার, কি চাইছেন বলুন দেখি, একটু ঝেড়ে কাশুন।
বাঁকা কথা তো কিছুই বলিনি, আমি শুধু জানতে চেয়েছি যে হাঁসগুলো তুমি আলফায় বিক্রি করেছিলে, সেই হাঁসগুলো তুমি কার কাছ থেকে কিনেছিলে?
ও, আর যদি না বলি তাহলে কি করবে?
কিচ্ছু না, মামুনি ব্যাপার। কিন্তু আমি আশ্চর্য হচ্ছে সামান্য কথায় তুমি এতটা রেগে কেন যাচ্ছ?
কেন রাখবো না, এমন কথা শুনলে কার মাথা ঠিক থাকে? ভালো দামে ভালো মাল বেচবো, ব্যাস লেনদেন খতম। হাঁস কোথায়, কার কাছ থেকে হাঁস কিনেছ, ওই হাঁসের আবার দাম কত? হাঁস তো নয় যেন আর কিছু, সামান্য হাঁস নিয়ে কত কথা।
কি করে জানবো বলো যে আরো 5 জন ওই হাঁসের খোঁজ করছে? তবে তুমি না বললে জানো বাজিটা আমি হেরে যাব। হাঁস মুরগির ব্যাপারে আমি নিজেকে একরকম বিশেষজ্ঞই মনে করি, আর একজনের সঙ্গে বাজি ধরেছি যে যে হাঁসটা আজ খেলাম সেটা পাড়াগে হাঁস।
ও, তবে আপনি বাজি হেরেছেন, ওটা শহুরে হাঁস।
আমার দেখে তা মনে হলো না।
আমি বলছি তো তাই,
মানি না।
ছোট ছেলেকে একটা ছোট মোটা বই আর একটা বেশ বড় চকচকে মলাটের বই আনলো। দুটো বই একসঙ্গে ঝুলন্ত মাটির নিচে রাখা হলো। হাঁসগুলো বলল,
এই যে হাঁস বিশেষজ্ঞ মশাই, ভেবেছিলাম আমার সব হাঁস বিক্রি হয়ে গেছে, কিন্তু না, এখনো একটা আছে। এই খাতাটা দেখুন।
দেখলাম, তাতে হলোটা কি?
এটা হলো আমি যাদের থেকে হাঁস কিনি তাদের নামের তালিকা, দেখেছেন?
আচ্ছা এবার দেখুন, এই পাতাটা পারাগে হাঁসের মালিকদের তালিকা। নামের পাশে যে নাম্বারগুলো দেখছেন সেগুলো বড় লেজার বইয়ে তাদের অ্যাকাউন্ট নাম্বার। এবার দেখুন অন্য পাতায় লাল কালিতে কি লেখা আছে। আর এই হলো আমার শহরে সরবরাহকারীদের তালিকা। এবার তিন নম্বর নামটা পড়ুন, পড়ুন পড়ুন, আমাকে পড়ে শোনান।
মিসেস ওকশট, 117 ব্রিক্সটন রোড, 249।
হ্যাঁ ঠিক। এবার লেজারের পাতায় যান।
এই যে এখানে মিসেস ওকশট, 117 ব্রিক্সটন রোড, ডিমো পোল্ট্রি সরবরাহকারী।
শেষ লাইনটায় কি লেখা আছে?
22 ডিসেম্বর, 7 শিলিং 6 পেন্স দরে 24টি হাঁস।
ঠিক। এবার নিচে দেখুন কি লেখা আছে।
আলফার মিস্টার উইন্ডিগেটের নিকট 12 শিলিং দরে বিক্রিত হইয়াছে।
এবার কি বলবেন?
শার্লক হোমস মুখখানি বাজার করলো, তারপর পকেট থেকে 10-15 নোট বের করে স্ল্যাবের উপর ছুঁড়ে দিয়ে মহাবিরক্তের ভাব দেখিয়ে বের হয়ে এলো সেখান থেকে। কয়েক ইয়ার দূরে এসে একটা ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে সে তার স্বভাব সিদ্ধ ভঙ্গিমায় মুখে কোনো শব্দ না করে হেসে উঠে বলল,
এইরকম গোফ আর পকেট থেকে গোলাপে খাতা উঠে দিচ্ছে দেখলে বুঝবে, একে বাজি দিয়ে টোপ জেলাতে পারবে। ওকে 100 পাউন্ড দিলেও এত কিছু বলছো কিনা সন্দেহ, কিন্তু দেখো একটা বাজির টোপ খেলে কত সহজেই ওর পেট থেকে সব বের করে নেওয়া গেল। যাই হোক ওয়াটসন, মনে হচ্ছে আমরা আমাদের অনুসন্ধানের শেষ পর্বে এসে গেছি। এখন ভাবতে হবে মিসেস ওকশটের কাছে আজ রাতে যাওয়া উচিত না কাল যাব। নিঃসন্দেহে যা বুঝলাম এই ব্যাপারটা নিয়ে আমরা ছাড়াও আরো কেউ উৎসাহিত, আমার উচিত।
তার কথা চাপা দিয়ে হঠাৎ দূরে একটা উচ্চ কোলাহল উঠল। যে দোকানটা থেকে তারা এক্ষুনি বেরিয়ে এসেছে সেই দোকানটা থেকে পেছন ফিরে তারা দেখে একটা বেটে খাটো ইঁদুর মুখ লোক ঝুলন্ত আলোর বৃত্তের মধ্যে দাঁড়িয়ে আছে, আর ওই হাঁসফোলা ব্রেকেনরিজ রাগত মুখে দোকানের দরজা ধরে দাঁড়িয়ে ঘুষি বাগিয়ে লোকটাকে কি সব যেন বলছে। তার চিৎকার কানে আসছিল তাদের দুজনের।
যথেষ্ট হয়েছে তোমার আর তোমার ওই হাঁসের, এর পর যদি ফালতু বকতে এখানে আসো তোমার পেছনে কুকুর লেলিয়ে দেব। মিসেস ওকশটকে এখানে নিয়ে এসো, যা বলা তাকেই বলবো। তোমার কাছে কেন জবাবদিহি করবো? হে তোমার থেকে কি হাঁস কিনেছিলাম?
না, কিন্তু ওগুলোর একটা যে আমার ছিল।
তাহলে মিসেস ওকশটকে জিজ্ঞেস করে গিয়ে যাও।
কিন্তু উনি আমাকে বললেন তোমাকে জিজ্ঞেস করতে।
তাহলে পুশিয়ার রাজাকে জিজ্ঞেস করে গিয়ে যাও। যত সব যথেষ্ট হয়েছে, এখন বেরাও এখান থেকে বেরাও।
এই বলে দোকানে রীতিমতো ঘাড় ধাক্কা দিয়ে লোকটাকে বের করে দিল। লোকটা অন্ধকারে মিশে গেল। হোমস ফিসফিসিয়ে বলল,
মনে হচ্ছে আর ব্রিক্সটন রোডে যাওয়ার প্রয়োজন নেই। ওয়াটসন আমার সাথে এসো, এই লোকটার পিছনে আসো।
বাজারের লোকজনের ভিড় ঠেলে হোমস এগিয়ে গেল। খানিকক্ষণের মধ্যে লোকটাকে ধরেও ফেলল। কাঁধে হাত রাখতেই লোকটা পেছন ফিরে তাকালো। গ্যাসের আলোয় দেখা গেল ভয়ে লোকটার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। সে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল,
কি আপনারা কি চান?
মাফ করবেন কিন্তু আপনার সঙ্গে ওই দোকানের বাক্যালাপ আমার কানে এসেছে, মনে হচ্ছে এ ব্যাপারে আপনাকে কিছু সাহায্য করতে পারি।
আপনি আপনি কে? এ ব্যাপারে আপনি কি জানেন?
আমার নাম শার্লক হোমস। আমার কাজই হলো অন্যেরা যে খবর রাখে না সে খবরটি রাখা।
কিন্তু আপনি তো এই ব্যাপারে কিছুই জানেন না।
আগে না, আমি সব কিছুই জানি। ব্রিক্সটন রোডের মিসেস ওকশট ব্রেকিনরাস নামের এক দোকানিকে কয়েকটি হাঁস বেঁচেছিলেন, সেই হাঁসগুলো ব্রেকিনরাস বেঁচে দেয় আলফার মিস্টার উইন্ডিগেটের কাছে। উইন্ডিগেট তার ক্লাব সদস্য মিস্টার হেনরি বেকারকে সেই হাঁস বিক্রি করেন, আর সেই হাঁসটাকে তো তুমি খুঁজছ। না
স্যার, আমি তো আপনার মতো একজনকে খুঁজছিলাম। আপনি ভাবতেও পারবেন না যে আমার এই ব্যাপারটার সাথে আমার জীবন মরণ সম্পর্ক জড়িয়ে আছে।
তাহলে চলুন কোথাও গিয়ে আরামসে আলোচনা করা যাক। এই বাজারে বড্ড চিৎকার চেঁচামেচি, কিন্তু সবার আগে আপনার নামটাই তো জানা হলো না।
আমার নাম জন রবিনসন।
না না, আপনার আসল নামটা বলুন না। বেনামীদের সঙ্গে কাজ করা বড় অসুবিধাজনক।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার আসল নাম হলো জেমস রাইডার।
ভালো, তার মানে আপনি হোটেল কসমোপলিটনের প্রধান পরিচালক। দয়া করে ক্যাপ্টেন উঠুন, যা জানতে চাইছেন তা সবই আমার কাছ থেকে শুনবেন।
বন্ধু চলছে এয়ারটেল প্রেজেন্টস কুয়াশা, এবং আজকে কুয়াশায় শুনছেন শার্লক হোমসের দ্য ব্লু কার্বাঙ্কল। আর গল্পের একদম শেষ পর্বে আমরা উপস্থিত। আমি একদম কথা বলছি না, সবাই খুব অধীর আগ্রহে অপেক্ষা করছে যে রহস্যের কি কুল কিনারা হবে। তো চলে যাচ্ছি একদম শেষ পর্বে, আর আপনি আছেন এয়ারটেল প্রেজেন্টস কুয়াশায়, সাথে আছি শারমিন। ফিরে আসছি গল্প শেষ হওয়ার পর। একবার ওয়াটসনের দিকে, একবার হোমসের দিকে আধা ভয় আধা আশা ভরা দৃষ্টি নিয়ে তাকালো। সে বুঝতে পারছিল না যে তার কপালে লাভ না লোকসান লেখা আছে। সে দোনামোনা করতে করতেই ক্যাবে উঠল। তারপর আধ ঘন্টা তারা পৌঁছে গেল শার্লক হোমসের বেকার স্ট্রিটের বৈঠকখানা। লোকটা গাড়িতে কিছুই বলল না, তবে তার ঘন ঘন দীর্ঘশ্বাস আর হাত কচ্চালি থেকে বোঝা যাচ্ছিল যে সে খুবই উদ্বিগ্ন হয়ে আছে। ঘরে ঢুকতেই হোমস হাসি মুখে বলল,
হ্যাঁ এসে গেছি বাড়ি, বেশ সুন্দর আগুন জ্বলছে। মিস্টার রাইডার, আপনি দেখি শীতে কাঁপছেন, আসুন এই বেতের চেয়ারটায় বসুন, আমি ঘরের জুতোটা পরে আসি, তারপর আপনার ব্যাপারটা নিয়ে আলোচনা করব। আপনি জানতে চাইছিলেন না ওই হাঁসগুলোর কি হয়েছে?
হ্যাঁ স্যার।
অথবা আমার যতদূর ধারণা তার মধ্যে একটি হাঁস সম্পর্কে আপনি জানতে চাইছিলেন, ওই যে হাঁসটার লেজের দিকে কালো ডোরা দাগ আর বাকিটা পুরো সাদা, তাই না?
হ্যাঁ স্যার, বলতে পারেন ওটা কোথায় গেছে?
ওটা এখানে এসেছিল।
এখানে?
হ্যাঁ, আশ্চর্য সেই হাঁস, বুঝলেন স্যার? সত্যি আপনি ওটার প্রতি আগ্রহ না দেখালেই অবাক হতাম। সেই মরা হাঁস একটা ডিমও পেড়েছিল, ছোট্ট একটা উজ্জ্বল নীল রঙের ডিম, এমন ডিম কখনো দেখিনি। সেটা আমি আমার মিউজিয়ামে রেখে দিয়েছি।
পড়ে যাচ্ছিল, কোনো রকমে ডান হাত দিয়ে মেন্টল পিসটা ধরে সামনে নিল। হোমস তার ছিন্দকে ডালা খুলল, তারপর নিয়েই পদ্মরাগটা বের করে ধরল। জিনিসটা একটু তারার মতো চকচক করছিল, একটা অদ্ভুত সুন্দর শীতল বহুকোণী আলো ঠিকরে পড়ছিল ওটা থেকে। রাইডার শুকনো মুখে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। সে বুঝতে পারছিল না ওটা দাবি করাটা ঠিক হবে কিনা। হোমস খুব শান্তভাবে বলল,
তোমার খেলা শেষ রাইডার। না না, ধরে দাঁড়াও, নইলে পেছনের আগুনে পড়ে যাবে। ওয়াটসন, ওকে চেয়ারটা ধরে বসিয়ে দাও তো। অপরাধ করতে যেরকম কোল দিয়ে চোর লাগে তাও নেই। আর হ্যাঁ, এক গ্লাস ব্র্যান্ডি খাইয়ে দাও। এবার এবার ওকে মানুষের মতো দেখাচ্ছে বটে, একেবারে ইঁদুরের মতো হয়ে গিয়েছিল।
লোকটা খানিকক্ষণ চলতে লাগলো, যেন পড়ে যাবে। তারপর ব্র্যান্ডি খেয়ে গালে রংটা যেন একটু ফিরল। তারপর বসে হোমসের দিকে সন্ত্রস্ত চোখে তাকিয়ে রইল।
আমার কাছে প্রায় সব তথ্য আর প্রমাণই আছে, তাই তোমাকে আর বেশি কিছু বলতে হবে না। শুধু কয়েকটা কথা জানলেই আজ আমার জানা পূর্ণ হবে। রাইডার, তুমি কি নীল পাথরটার কথা কাউন্টেস অফ মর্কারের কাছ থেকে শুনেছিলে?
ক্যাথরিন কসাক আমাকে ওটার কথা বলেছিল।
মাননীয়া কাউন্টেসের খাস পরিচারিকা, আর শুনেই হঠাৎ বড়লোক হবার স্বপ্নে বিভোর হয়ে গেলে। যাক, এমন লোভ অনেক ভালো মানুষও সামলাতে পারেনি। তুমি তো কোন ছাড়, তবে রাইডার, তুমিও ভালো মানুষ নও। যাকে বলে একখানা হিচকে চোর তুমি তাই। তুমি জানতে হর্নার নামে ওই কলের মিস্ত্রিটার নামে আগেও একটা কেলেঙ্কারি আছে, তাই তার দিকেই সবার সন্দেহ টানতে কষ্ট হবে না। তারপর কি করলে? তুমি আর তোমার এই সহচরিত মিলে কাউন্টেসের ঘরে গ্যাড়া কল করে রাখলে, যাতে লোকটাকে ডাকতে হয়। তারপর সে চলে গেল, তুমি গয়নার বাক্স থেকে গয়নাটা সরালে, তারপর অ্যালার্ম বেল বাজালে, আর ওই বেচারাকে গ্রেফতার হতে হলো। তারপর তুমি
হঠাৎ রাইডার চেয়ার ছেড়ে মেঝেতে নেমে গেল। তারপর হোমসের পা জড়িয়ে ধরে কাঁদো কাঁদো গলায় বলে উঠল,
দোহাই লাগে আপনার, দয়া করুন আমার বাবা মার কথা ভাবুন, ওরা জানতে পারলে একেবারে ভেঙে পড়বে। আমি আগে কখনো এমন কাজ করিনি, কোনোদিন করবো না, প্রতিজ্ঞা করছি। দয়া করে আমাকে আদালতে নিয়ে যাবেন না।
চেয়ারে গিয়ে বসো। খুব তো নাকি কাঁদছ? ওই বেচারি নির্দোষ হর্নারকে ফাঁসাবার আগে মনে ছিল না এসব কথা?
আমি পালিয়ে যাব মিস্টার হোমস, এই দেশ ছেড়েই পালিয়ে যাব। তাহলে ওর বিরুদ্ধে মামলাটাও আর টিকবে না।
আচ্ছা আচ্ছা, সে কথা পরে ভাববো, আগে বলো দেখি তারপর ঠিক কি কি করলে। পাথরটা হাঁসের পেটে গেল কি করে, আর সে হাঁসি বা খোলা বাজারে এলো ঠিক কি করে? যদি বাঁচতে চাও তো সব খুলে বলো।
যেমন যা ঘটেছে আমি সবই বলছি।
জেমস রাইডার সব কিছু গড় গড় করে বলে যেতে লাগলো। ঘটনাটা যা ঘটেছিল তা অনেকটা এরকম। হর্নার গ্রেফতার হওয়ার পরই রাইডারের মনে হলো পাথরটা নিজের কাছে রাখা নিরাপদ হবে না, যে কোনো মুহূর্তে পুলিশ তার ঘরে খানা তল্লাশি করতে পারে। হোটেলেও এমন কোনো নিরাপদ জায়গা নেই যেখানে ওটা রাখা যেতে পারে, তাই সে তার বোনের বাড়ি চলে গেল। তার বোন অক্ষত নামে একজনকে বিয়ে করে ব্রিক্সটন রোডে থাকে, সেখানে সে বাজারে বিক্রির জন্য হাঁস পালে। প্রচন্ড ভয়ে রাইডারের মনে হচ্ছিল সারা রাস্তায় পুলিশ আর গোয়েন্দারা তার পিছু নিয়েছে। ওই শীতের রাতেও ব্রিক্সটন রোডে যেতে সে একেবারে ঘেমে গেল। তার বোন তাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে, এত ফ্যাকাশে দেখাচ্ছে কেন তাকে। সে শুধু বলল হোটেলের একটা দামি রত্ন চুরি গেছে, তাই তার মন খারাপ। তারপর বাড়ির পেছনের উঠোনে গিয়ে কি করা যায় তাই ভাবতে শুরু করলো। বটকালি নামে রাইডারের এক বন্ধু ছিল, তার স্বভাব বেশি ভালো ছিল না। পেন্টন গেলে জেল খেটে ছাড়া পেয়েছিল। তার সঙ্গে একদিন দেখাও হয়েছিল রাইডারের। সে তাকে চোরদের কাজ কারবারের কথাও বলেছিল, চোরাই মাল কিভাবে কোথায় বেচা যায় সেটাও বলেছিল। সে লোকটার কিছু গোপন কথা রাইডার জানত, তাই সে ভাবল বটকালি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। এবং বটকালি থাকে কিলবার্নে, সেখানে যাওয়া সে ঠিক করলো। ও ভালো দামে মালটা বিক্রি করে দিতে পারবে, কিন্তু নিরাপদে ওর কাছে কি করে যাওয়া যায়? অনেক কষ্টে হোটেল থেকে বেরিয়ে এসেছিল রাইডার। যে কোনো মুহূর্তে তাকে তল্লাশ করলেই তার ওয়েস্টকোটের পকেট থেকে পাথরটা বেরিয়ে পড়বে। এসব ভাবতে ভাবতে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়েছিল সে। এমন সময় দেখলো তার পায়ের কাছে হাঁসগুলো খুঁজছে। হঠাৎ তার মাথায় একটা মতলব খেলে গেল। ভাবলে ওটাকে কাজে লাগিয়ে দুনিয়ার সেরা গোয়েন্দাকেও বোকা বানিয়ে ছাড়তে পারে। কয়েক সপ্তাহ আগে তার বোন বলেছিল যে বড়দিনের উপহার হিসেবে একটা হাসি চাইলে নিতে পারে। তার বোন কথার খেলাপ করে না কখনো, তাই সে ভাবলো এই সুযোগে একটা হাঁস বেছে নেবে এবং সেটাই তার সঙ্গে কিলবার্নে পাথরটা বয়ে নিয়ে যাবে। উঠোনে একটা ছোট্ট ছাউনি মতো ছিল, রাইডার তার পেছনে একটা হাঁসকে তাড়িয়ে নিয়ে গেল। বেশ বড় সড়ো একটা হাঁস, সাদা রঙের আর কালো দাগওয়ালা লেজ। ধরলো হাঁসটাকে, তারপর ওটার মুখ হাঁ করে যতখানি আঙুল যায় ঢুকিয়ে দিল পাথরটা তার মুখে। হাঁসটা পাথরটা গিলে ফেলল, কিন্তু হাঁসটা খুব ডানা ঝাপটাতে লাগলো। রাইডারের বোন ব্যাপারটা কি দেখার জন্য বেরিয়ে এলো, আর রাইডার যেই না তার সঙ্গে কথা বলার জন্য পেছন ফিরেছে, অমনি হাঁসটা হাত ছাড়িয়ে দৌড়ে দলের সঙ্গে মিশে গেল। রাইডারের বোন এটা দেখে জিজ্ঞেস করল,
হাঁসটা নিয়ে কি করছিস ভাই?
কিছু না, তুই বলছিলি যে বড়দিনে আমাকে একটা হাঁস দিবি, আমি দেখছিলাম কোনটা সবচেয়ে মোটা।
ওই যে তোর জন্য আলাদা করে রেখেছি, আমরা ওটাকে বলি ভাইয়ের হাঁস। ওই যে বড় সাদা হাঁসটা, মোট 26টা আছে, একটা তোর একটা আমাদের, বাকি 2 ডজন বাজারে যাবে।
থ্যাঙ্কস ম্যাগি, তোর কাছে তো সবই এক, আমি বরং যেটা ধরেছিলাম সেটাই নিই।
কিন্তু অন্যটার ওজন অন্তত 3 পাউন্ড বেশি, তোর জন্যই ওটাকে খাইয়ে দাইয়ে মোটা করেছি।
আমার ওটাই বেশি পছন্দ, ওটাই নেব এখন নিয়ে যে।
আচ্ছা তুই যা ভালো বুঝিস, কোনটা নিবি নে?
ওই যে কালো ডোরা লেজওয়ালা সাদা হাঁসটা পালের মধ্যে ঘুরছে।
ঠিক আছে মেনে নিয়ে যা।
তারপর রাইডার একটা হাঁস নিয়ে গেল কিলবার্নে, বন্ধুকে তার ফন্দির কথা বলল। ওই লোকটাকেই একমাত্র সব কথা খুলে বলা যেত, তারা এটাকে খুব হাসাহাসি করল। তারপর একটা ছুরি নিয়ে হাঁসটাকে কাটল, কিন্তু পাথরটা সেখানে ছিল না। মাথায় যেন বজ্রপাত হলো রাইডারের, নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। তারপর হাঁসটাকে ফেলে সে বোনের বাড়ির দিকে ছুটল, সোজা চলে গেল পেছনের উঠানে। সেখানে আর একটা হাঁসও ছিল না। অবাক হয়ে বোনকে সে জিজ্ঞেস করল,
হাঁসগুলো কোথায় গেল ম্যাগি?
দোকানে নিয়ে গেছে ভাইয়া।
কোন দোকানে?
কভেন কার্টেনের ব্রেকিং অরিজের দোকানে।
আচ্ছা আচ্ছা, আমি যে হাঁসটা নিয়েছি ওই রকম দেখতে আরো একটা হাঁস আছে কি?
হ্যাঁ ওই রকম লেজওয়ালা দুটো হাঁস আছে, একই রকম দেখতে, আমি দুটোকে আলাদা করে চিনতে পারতাম না।
তখনই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। তারপর রাইডার দৌড়ে গেল ওই ব্রেকেনব্রিজ লোকটার কাছে, কিন্তু ততক্ষণে সে সব হাঁস বেঁধে দিয়েছে। কার কাছে পেতেছে তা দোকানি বলল না। বলা শেষ করে লোকটা দুই হাতে মুখ ঢেকে কেঁদে ফেলল।
আপনারা তার কথা শুনেছেন আজ রাতে? সবসময় ওই রকম ভাবেই আমার সঙ্গে কথা বলেছে ও। আমার বোন ভাবছে আমি বোধহয় পাগল হয়ে গেছি, আমার নিজেরই মনে হচ্ছে আমি পাগল হয়ে গেছি। আর এখন এখন আমি দাগি চোর, কিন্তু যেটা চুরি করে চোর হলাম সেটাই হারালাম। গড আমাকে রক্ষা করো।
অনেকক্ষণ কারো মুখে কোনো কথা ফুটল না, শুধু দীর্ঘশ্বাসের শব্দ আর টেবিলের কানায় হোমসের আঙুল চালানোর টিপ টিপ শব্দ। তারপর হোমস উঠে দরজাটা খুলল।
বেরিয়ে যাও।
জি স্যার।
বললাম বেরিয়ে যাও।
ও গড, একটু ভালো করুন,
একটাও কথা না, বেরিয়ে যাও এখান থেকে।
দরকারও পড়ল না, লোকটা ছুটে বেরিয়ে গেল। দূর দাঁড় করে সিঁড়ি দিয়ে নেমে দড়াম করে দরজাটা বন্ধ করে রাস্তায় গিয়ে পড়ল। তারপর শোনা গেল রাস্তা দিয়ে তার ছুটে পালানোর পায়ের শব্দ। পায়ে টেনে নিয়ে হোমস বলল,
কথা হলো ওয়াটসন, পুলিশ আমাদেরকে তাদের খামতি ধরিয়ে দেওয়ার জন্য রাখেনি। হনারের বিপদ থাকলে সে ব্যাপার আলাদা, তবে এই লোকটা তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে না, মামলাটাও টিকবে না। আমি যেটা করলাম সেটা বেআইনি, কিন্তু এতে একটা লোককে বাঁচানো গেল। লোকটা আর চুরি চামারি করবে না, সাংঘাতিক ভয় পেয়েছে। এই লোকটাকে জেলে পাঠালে এই ঠিক শেষটায় দাগি অপরাধীতে পরিণত হতো। তাছাড়া এটা ক্ষমা করার উৎসব। কার্তালীয় ভাবে আমাদের দরজায় একটা রহস্য এসে পড়েছিল, সেটা সমাধান করতে পারাটাই আমাদের পুরস্কার। সো খাবারের ঘন্টাটা বাজাও ডক্টর, এবার অন্য একটা রহস্যের সমাধান করি, অবশ্য সেটাও এক পক্ষী রহস্য, খাবারের টেবিলে।
এবং এটা স্ক্রিপ্ট তৈরি করেছেন সিফাত মাহমুদ। চরিত্র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, তাদের নাম জানিয়ে দিচ্ছি। শার্লক হোমসের চরিত্রে অভিনয় করেছেন প্রত্যয়, ডক্টর ওয়াটসনের চরিত্রে অভিনয় করেছেন অরণ্য শান্ত, ডারওয়ান পিটারসন ছিলেন অ্যাপেল, মিস্টার হেনরি বেকার ছিলেন লোবান, বার মালিক ইয়াহিয়া হাসওয়ালা খালিদ, জেমস রাইডার শান্ত এবং রাইডারের বোন শেগুফতা আবিচারি। এবং আজকের কুয়াশার এই নাটকটি অর্থাৎ এই কাহিনীটি পরিচালনা নাট্যাংশ বা অভিনয়াংশ পরিচালনা করেছেন শেগুফতা আবিচারি, আর সাউন্ডে ছিলেন সাউন্ড এডিটর খালিদ। আর আমার সঙ্গে অনেক বন্ধু আছেন, কিন্তু তার আগে তাদের এসএমএস পড়বার আগে শেষবারের মতন জানিয়ে দিচ্ছি, এই এয়ারটেলের বন্ধ কানেকশনে ১৯ টাকার রিচার্জ করলে আছে মজার সব অফার। অন করলে আধা পয়সা সেকেন্ড রেট এয়ারটেলে, আর তার সাথে থাকছে 3GB ফ্রি ইন্টারনেট, ফ্রি টুইটার আর উইকিপিডিয়া। আর এই অফারটি পাবেন কিনা জানতে হলে আপনাকে ডায়াল করতে হবে *222*2#। আরো জানতে ভিজিট করতে পারেন facebook.com/airtelbudget। তো চলছে এয়ারটেল প্রেজেন্স কুয়াশা, সাথে আছে প্রচুর বন্ধু। বন্ধুদের শুরু এই এই মুহূর্তে যে বন্ধুটি আছে আমাদের সঙ্গে, তার নাম হচ্ছে তাহলিল, কক্সবাজার থেকে লিখেছে, আজ প্রায় এক বছর পর কুয়াশা শুনছি, ঈদ মোবারক। এবং খুব ভালো দিনে তুমি কুয়াশা শুনেছ, যে দিনটিতে অর্থাৎ খুব ভালো একটি কাহিনী ছিল, অর্থাৎ শার্লক হোমসের কাহিনী প্রথমবারের মতন আজকে কুয়াশায় সম্প্রচারিত হলো, আমরা প্রথম শার্লক হোমস করলাম। হিমাজি লিখেছে, would you tell me the required length of first hour story? Acha ami bolchi prothom hour e amader to 30 minute minimum, 30 to er beshi na, 30 theke 32 khub beshi hole. Dr. Tanvir Mohammad Hussain lekhechen, Pakundia Kishorganj theke, Shaminapu ABC radio er madhyome sokolke janai Eid Mubarak, shob khub bhalo lage kuasha, thank you so much, apnake Eid Mubarak. তানভীর লিখেছেন, নিউজ কাটন থেকে শার্লক হোমসের গল্প ভালো, বাট মিসির আলীর গল্প হলে আরো ভালো, আমি চেষ্টা করছি মিসির আলীকে নিয়ে আসতে কুয়াশায়। মুনিম লিখেছেন, কক্সবাজার থেকে ঈদ মোবারক আপু, আজকে স্টোরিটা ওয়ান অফ দ্য মোস্ট রহস্যময় স্টোরি, শার্লক হোমস বলে কথা। নাম কলি সন্দীপ থেকে, তোমাকে অনেক লাইক করি, আই লাভ ইউ আপু। আচ্ছা বাকিটা আমি পড়তে পারিনি ভাই, কি লিখেছে একেবারে বোঝা যাচ্ছে না, সরি। শাহনাজ লিখেছে, শারমিন আপনি কেমন আছেন, আপনি কি জানেন আমি প্রেম রোগ বা কুয়াশা শুনি না, আমি শুনি শুধু মাত্র আপনার ভয়েস শুনবার জন্য। ওরে বাবা, থ্যাংক ইউ সো মাচ, কিন্তু প্লিজ প্রেম রোগ পুরোটা শুনবেন, কুয়াশাও শুনবেন, খুব এত চমৎকার সব কাহিনী থাকে, ওটা মিস করবেন না। শরীর লিখেছে, কাপ্তাই থেকে হাই আপু, কুয়াশা টিমের সবাইকে ঈদ মোবারক। আজকে অনেকদিন পর তুমি আমি মেসেজ করলাম, অ্যান্ড থ্যাংকস, লট অফ থ্যাংকস ফর শার্লক হোমস। হাই শামিনাপি, আমি জুনাইদা, আমি আজকে প্রথম SMS করেছি, প্লিজ আমার SMS পড়ো, আই লাভ ইউ শামিনাপি, থ্যাংক ইউ সো মাচ। আমি খুব ঝটপট করে পড়ে চলে যাচ্ছি। স্যাম লিখেছে, আপু আপনি আপনারা যে গল্প শোনান আজকে তা ভয়ঙ্কর না, প্লিজ পর থেকে একটু, সবসময় ভয় থাকে না, কুয়াশা কিন্তু শুধু ভয় বা ভূতের গল্প আমরা করি না, এখানে মার্ডারের স্টোরি থাকে, রহস্যের স্টোরি থাকে, আপনি বোধহয় নতুন জয়েন করেছেন তাই জানেন না, এবং প্রচুর ভক্ত আছে যারা শুধু রহস্যের গল্পই শুনতে যায়, ভয়েরও না। সেক্ষেত্রে বলছি, যারা ভয় শুনবেন তাদের জন্য তো ভয় থাকছেই, তার সঙ্গে সঙ্গে রহস্যের কাহিনীও থাকছে। আপু আমি বাঁধন, গত এপিসোডে আমার মেসেজ পড়নি, মন খারাপ লেগেছিল, বাট রাগ করিনি, আজকে প্লিজ পড়ে যে পড়ে দিলাম, মন খারাপ করেছি কিনা, ঈদের সময় চলছে, ঈদের দিন কারোর সঙ্গে মন খারাপ করে থাকেনি। আমি রিকি চিটাগং থেকে, হাই আপু, হাউ আর ইউ, ঈদ মোবারক। আছে আপু, আপনাদের শোটা কখন কতক্ষণ হয় নাকি একটু বলবেন? এই যে এগারোটার খবরের পর থেকে, খুব যদি লেন্থ বড় না থাকে তাহলে দেড়টার মধ্যে শেষ হয়ে যায়। হ্যালো আপু, ঈদ মোবারক, আমি চিটাগং এর রাইমা বলছি, গল্পটা রহস্যজনক, আমার গল্প খুব ভালো লাগে রহস্যজনক, আমি কুয়াশা, আমার কুয়াশা খুব ভালো লাগে আপনি, আমি তোমার ভয়েস খুব পছন্দ করি, থ্যাংক ইউ। অদিতি লেখেন, শামিন আপু আমার বন্ধু শ্রেয়া তোমার খুব বড় ফ্যান, আমি অনেক দোয়া করি ABC রেডিও অনেক অনেক দিন না সারা জীবন থাকুক, নিশ্চয়ই থাকবে। হ্যালো আপু, আমি রেজাউল ফাহাদ ব্রাহ্মণবাড়িয়া থেকে, আমার SMS-টা পড়ে দিয়ে পড়ে দিলাম। রিফাত লিখেছে, সেকেন্ড স্টোরিটা ভেরি নাইস, ঈদ মোবারক শামিন আপু, ভালো থেকো, তুমিও ভালো থেকো। পিসি লিখেছে, হ্যালো আপু আমি আপনার নতুন বন্ধু, আমার নাম গেমল্যাক টংচিংয়া, থাকি রাঙামাটিতে। আচ্ছা, আপনার নাম যেটা আমি পড়েছি আমি জানি না আমি সঠিক উচ্চারণ করতে পারলাম কিনা, যদি উচ্চারণ করতে না পেরে থেকে আমাকে ক্ষমা করবেন। মহাখালী থেকে রিফাত হাসান, হ্যালো শামিন আপু, হাউ আর ইউ, আমার কুয়াশা শুনতে অনেক ভালো লাগে। হেরবেন লিখেছে গাজীপুর থেকে, আপু আমি নতুন বন্ধু, আই লাভ ইউ অ্যান্ড ABC'স অল প্রোগ্রাম। ওকে, কুয়াশা, হাই শামিন আপু, নাদিয়া সুলতানা অনি ফ্রম আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, কুয়াশা ইজ অসম অ্যান্ড ইউ টু, থ্যাংক ইউ সো মাচ অনি। মোহাম্মদ জাহির লিখেছে বরিশাল থেকে, কুয়াশা শুনতে ভালো লাগে, থ্যাংক ইউ, অসম স্টোরি। জাহির লিখেছে নারায়ণগঞ্জ থেকে। তাহিয়া লিখেছে, আপু ঈদ মোবারক, অনেকদিন পর কুয়াশা শুনছি অ্যান্ড ইটস মাই ফার্স্ট মেসেজ। ওকে, কুয়াশা শুনে সকল, কুয়াশা সহ সকল প্রোগ্রাম ABC ভালো লাগে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, জ্যাকি ন্যাশনাল ক্রিকেট আম্পায়ার BCB। ওকে, থ্যাংক ইউ। ধামরাই থেকে, আপনি আমি প্রতি সোমবার তোমাকে শুনি, থ্যাংক ইউ সো মাচ। আপু আমি বাইজি, আপনাদের শুনছি, ইনফ্যাক্ট রোজ শুনি, তবে আজকের স্টোরিটা আমি আগেই শুনে ফেলেছি, পুরোটাই মুখস্থ, এটা তো আগে শুনবার কথা না, এটা তো রিপিট হয়নি। আচ্ছা, আমি প্রথম কুয়াশা SMS করছি, প্লিজ পড়বেন, জুয়েল চাকমা দিঘিনালা থেকে। ওকে, আর আপনি কেমন আছেন? নিম অ্যান্ড মিতু মার্জুকা বীরপুর থেকে, আমি ভালো আছি। গল্পটা অনেক ইন্টারেস্টিং লিখেছে তাসনিম, ওকে থ্যাংক ইউ তাসনিম। শোভন লিখেছে তাঁতি বাজার থেকে, লিখেছে তার খুব একটা ভয় লাগেনি, আচ্ছা এটা ভয় তেমন ছিল না, বাট খুবই চমৎকার ছিল, খুব রহস্যজনক কাহিনী ছিল। আপু আমি কিন্তু তোমার নিউ ফ্যান, স্টোরি সত্যি ইন্টারেস্টিং। আচ্ছা, সেকেন্ডটা অনেক আগে এসে গেছে, শোনার জন্য খুব এক্সাইটেড ছিল, নিশ্চয়ই এতক্ষণে তোমার সে এক্সাইটমেন্ট পূর্ণ হয়েছে। নাইন লিখেছে, ওয়ান অফ মাই ফেভারিট শো ইজ ইন মাই লাইফ, আই লাভ কুয়াশা, আর লিখেছে আই লাভ কুয়াশা ভেরি মাচ, থ্যাংক ইউ শামিন আপু ভেরি মাচ, অ্যান্ড ইয়ার ভয়েস ইজ ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ নাইল। আচ্ছা, আর লিখেছে আমি শান্ত মারুফ, শামিন আপু আমি আপনার নিউ ফ্রেন্ড, আর এই পর্যন্ত সব কুয়াশা শুনেছি, খুব ভালো লাগছে, আমার জন্য দোয়া করবেন, HSC-তে যেন ভালো রেজাল্ট হয়, নিশ্চয়ই হবে। সুজান লিখেছে চিটাগং থেকে, শামিন আপু আমি আর আমার ভাগ্নি কুয়াশা শুনছি, কিন্তু প্রথম SMS করলাম। মনি লিখেছে, বাঁকা চাঁদের হাসিতে দাওয়াত দিলাম হাসিতে, এটা খুব পুরনো কথা হয়ে গেছে, তারপর অনেক ধন্যবাদ মনি, এবং ঈদ মোবারক তোমাকে। শারমিন লিখেছে, আপু ঈদ ইজ লাভ, ঈদ ইজ বিউটি, ওরে বাবা অনেক ধন্যবাদ। আমি তুষার, আমি গল্পটা পড়েছি, যে ব্যক্তি হাঁসটা ফেলে রাখে সেই হাঁসটার পেটে একটা দামি আংটি ছিল না, একটা খুব দামি মূল্যবান একটা স্টোন ছিল, আর ব্যক্তিটা মিউজিয়ামের ম্যানেজার হেনরি ওয়াটসন। আচ্ছা, পড়া গল্প, ভেরি গুড। হাই শামিন আপু, আমি নারায়ণগঞ্জ গাবতলি থেকে সাব্বির ইসলাম চয়ন, তোমাকে শুনছি কুয়াশা, আমার ফেভারিট প্রোগ্রাম, আই লাভ ইউ অ্যান্ড কুয়াশা, থ্যাংক ইউ সো মাচ। শামিন আপু ঈদ মোবারক, আমি কামরাঙ্গি চর থেকে আপন আহমেদ বলছি, আপনাদের কুয়াশা প্রোগ্রামটা আমার খুব ভালো লাগে, আমি প্রোগ্রাম কোনো সময় মিস করি না। হাই শামিন আপু, আমি সাজিব, তোমার কথা সুন্দর লাগে, আমি তোমার কথাগুলো রেকর্ড করে রাখি, সব কিছু মিস হলেও কুয়াশা মিস যায় না। আচ্ছা বাকিটা আসেনি, আর হয়তো কিছু লিখতে চেয়েছিলে, আমি কুয়াশা প্রথম শুনছি, খুব খুব ভালো লাগছে, আবু নাই মতিঝিল থেকে, থ্যাংক ইউ। এখন থেকে আর কুয়াশার যেমন একটা নেশা হয়ে যায়, কুয়াশা শোনবার সেটা ত্যাগ করতে পারবেন আমি শিওর। দিদার লিখেছে চিটাগং থেকে, শামিন আপু ঈদ মোবারক, ইউ আর ভেরি সুইট, থ্যাংক ইউ দিদার, ঈদ মোবারক আপনাকেও। হাই শামিন আপু, আমি কি নাম, নামটা আমি ঠিক পড়তে পারছি না কি, এনিওয়েজ থ্যাংক ইউ। আবুল কাদের গাজীপুর থেকে, কুয়াশা পছন্দ হয় লিখেছেন। জুয়েল লিখেছে আগ্রাবাদ থেকে, আপু কেমন আছো, তোমার কথা অনেক ভালো লাগে। আচ্ছা থ্যাংক ইউ জুয়েল। ঈদ মোবারক জানিয়েছে আমাকে ধোলাইখাল থেকে প্রেমা। শ্যামিন আপু ঈদ মোবারক, কেমন আছেন, আমি মিন্টু চিটাগং সীতাকুণ্ড থেকে, আপু আপনার কণ্ঠ আমার খুব ভালো লাগে। নয়ন আহমেদ, আপু ব্যোমকেশ বক্সির কাহিনী শুনতে চাই, আবার হবে ব্যোমকেশ, সামনে এবার আসবে ব্যোমকেশ। মুনিম লিখেছে কক্সবাজার থেকে, ঈদ মোবারক আপু, কেমন আছেন, আমি ভালো আছি। শামিন আপা কেমন আছেন, এবিসি আয়োজন আমার এবিসি প্রয়োজন হয়ে গেছে, আমি সুমন কক্সবাজার থেকে, অনেক ধন্যবাদ সুমন। এই মুহূর্তে সঙ্গে কে আছে দেখে নিয়ে বিদায় নিচ্ছি। শামিন আপু, আমি রীতা বনশ্রী থেকে, তোমার নিউ ফ্রেন্ড, তোমার বয়সানিক স্পিক, তোমার মতো ভালো আজকে হতে কি কি গুণাগুণ থাকতে হবে, আমি এবিসির আজে হতে চাই। আমাদের আজে হান্টিং হয়ে গেছে, এই মুহূর্তে আপাতত আর কোনো আজে হান্টিং হচ্ছে না, বা আজের জন্য আমরা কোনো আবেদনও করিনি, তোমাকে অপেক্ষা করতে হবে, অপেক্ষা করতে হবে আবার আমাদের নেক্সট আজে হান্টিং যখন হবে, বা আমাদের আজের প্রয়োজন হবে, তুমি নিশ্চয়ই জেনে যাবে পত্র পত্রিকা অথবা আমাদের অ্যানাউন্সমেন্ট যদি শুনো বা প্রমোদে থাকবে, নিশ্চয়ই প্রমোদা সরি, আমরা আমাদের এবিসির বিভিন্ন আয়োজনের মাঝখানে সেটা জানতে পারবে তুমি। তো ঠিক আছে, তখন তুমি আবার তোমার সিভি বা তুমি যোগাযোগ করো, নিশ্চয়ই তুমি ভালো কথা বলতে জানলে, আর যে হতে গেলে নিশ্চয়ই বুঝতে পারো কি করতে হয়, কথা বলতে পারতে হয় খুব ভালো মতন ভাবে, তাহলে তুমি উত্তরেও যেতে পারো, আমাদের যে যেভাবে আজকে নেওয়া হয়, যেভাবে ইন্টারভিউ নেওয়া হয়। উজামা লিখেছে যাত্রাবাড়ি থেকে, গল্পটা খুব ভালো লাগলো, আমি এই প্রথম মেসেজ করলাম, সো আমার SMS পড়ে দেবে প্লিজ, পড়লাম। ভাওয়াল রাজার এপিসোড কত, এটা তো আমার মনে নেই, এটা বেশ বছর দেড়েক আগে ছিল, একেবারে মনে পড়ছে না। তুমি একটা কাজ করতে পারো, আমাদের ওয়েবসাইটে গিয়ে abcradio.fm এ লগ ইন করে, সেখানে সংগ্রহশালা বলে একটা লেখার জায়গা আছে, সেটাতে ক্লিক করবে, সেখানে কুয়াশার সব এপিসোড আছে, সেখানে তুমি চেক করলে পেয়ে যাবে। ঠিক আছে, তো ঠিক আছে, সবাইকে আরো একবার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা এতক্ষণ ছিলেন আমার সঙ্গে অ্যাপেল প্রেজেন্স কুয়াশার সাথে, ছিলাম আমি শর্মি, তো আবারও আমার সঙ্গে কথা হবে আগামী পরশুদিন রাতে স্টুডিও লাইভে, সে পর্যন্ত এবিসির সঙ্গেই থাকবেন, আর শুভরাত্রি সবাইকে।